The night comes alive with Grammophon.
সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতে একটা খবর জানিয়ে দিই, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশ্বখ্যাত ব্র্যান্ড বিক নিয়ে এলো বিক বডি রেজার। এটি একটি বিশেষ রেজার যা ব্যবহারে পানি, ক্রিম, ফোম বা জেল প্রয়োজন হয় না এবং শুষ্ক ত্বকে এটি নারী এবং পুরুষ উভয়ে ব্যবহারের উপযোগী। মনে রাখতে হবে এই রেজারটি কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য, দাড়ি গোফ শেপের জন্য না। ফ্রান্সের তৈরি বিক বডি রেজার এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ দোকানে, আজই খোঁজ করে দেখতে পারেন। ঘটতে সময় রাত 12টা শুনছেন সবসময় রেডিও করতে পয়েন্ট ওয়েদার। আমরা ফিরলাম আবারও এবং সেই সাথে জানিয়ে দিই যে আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ মানে বৃষ্টি একটা ব্যাপার ছিল, মাঝে দু একবার বৃষ্টিও হয়েছে। আজকে ঢাকার কথা বলছি এবং সমস্ত বাংলাদেশেই আবহাওয়ার অবস্থা খুব খারাপ এবং আমরা কিছুক্ষণ মধ্যেই সেটা নিয়ে কথা বলব। বিশেষ করে আমাদের যে সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকা আর কি, সেই সমস্ত জায়গায়, কক্সবাজার, মংলা, চট্টগ্রাম, সেই সমস্ত জায়গায় একটা মানে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে, সেই বিষয় নিয়ে আমরা একটু পরে কথা বলব। এবং বিভিন্ন জায়গায় এটা নিয়ে সাবধানে থাকবেন এবং এর মধ্যেও যারা আজকে ভূতাসন শুনছে তাদের জন্য অনেক 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 শুভকামনা এবং নিজের নিরাপত্তার দিকটা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন। এটা সবার কাছে অনুরোধ যে আপনার নিরাপত্তা যেন নিশ্চিত করতে পারেন, এই ব্যাপারটা সবার আগে ভাবতে হবে আপনাকে। আমরা চলে যাব এখন মূল ঘটনায়, তবে তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের এই ফুর্তি FOOTI ফুর্তি। স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm which is bhutafm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এবং আমি খুবই চাইছি আগামী এপিসোডে আমাদের নতুন যারা আছেন, যারা স্টুডিওতে এসে ঘটনা বলতে আগ্রহী, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে তারা নতুন মানুষজন দরকার। ঠিক একইভাবে যারা অনেক আগে থেকে ভূতাসন শোনেন এবং বিভিন্ন সময় আমাদের এখানে এসেছেন এবং আবারও আসতে চান, তাদের কাছেও বলবো যে আবারও আপনারা আপনাদের ঘটনা পাঠিয়ে আমাদের সাথে আসুন। এবং আমার কাছে মনে হয় যে যারা পুরনো জাতির সাথে সম্পর্ক তাদের একটা আলাদা ব্যাপার সবসময় থাকে, আর যারা নতুন তাদের ঘটনা শুনতে সবার আগ্রহ মানে আগ্রহের শেষ থাকে না। সুতরাং আমাদের কাছে দুটো মানে মানুষই খুবই ইম্পর্টেন্ট, যিনি পুরনো এবং যিনি নতুন। তো আমরা খুবই চাইব যে নতুন কিছু মানুষ এবং পুরনোরাও আগামী সপ্তাহে স্টুডিওতে উপস্থিত থাকুক, এটা নতুন এবং পুরনো মিলে যদি একটা এপিসোড করা যায় আর কি। তো যাই হোক, আমরা চলে আসছি আজকের মূল ঘটনায়। তবে তার আগে জানিয়ে দিই যে আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে হলে চলে যান www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutafm.rasal bhutafm.rusell। খুবই স্লো বলেছি, অনেকে বলে যে খুব ফাস্ট বলি যার জন্য বোঝা যায় না, বাট আমি খুব স্লো বললাম আপনাকে। এবং এখন চলে যাব আমরা মূল ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনি বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন এবং খুবই আচ্ছা আপনি আগে আপনার নাম এবং কোথা থেকে এসেছেন।
ওকে, হ্যালো এভরিওয়ান, আমি সাফিউল সাদি, আমি এসেছি মিরপুর থেকে, আমি বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি।
অলরাইট, এবং সাদি আপনার একটা খুব মজার ব্যাপার, সেটা হচ্ছে যে মানে আপনার সাথে যে ইনসিডেন্টটা ঘটেছিল এইটা যখন ঘটছে ঠিক একইভাবে আপনি এক্সপিরিয়েন্স করছেন, মানে সেই জিনিসটা আমরা পরে আসবো। আমি বলবো যে সাদির এই টাইপের একটা ঘটনা, যে ঘটনার সাথে ভূত এফএমও সামহাও রিলেটেড এবং যে ঘটনার সাথে ভূত এফএমের একজন গেস্ট রিলেটেড সবকিছু, এবং খুবই এটাকে কোইন্সিডেন্স বলা যায়, আবার 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 অনেক মানে অনেকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন। রাইট, আমরা ঘটনায় চলে যাই।
জি, ঘটনাটা হচ্ছে 2012 সালের ঘটনা, তখন আমি মাত্র এসএসসি পাশ করেছি। তো আমাদের এলাকা থেকে একটা জামাতে দল যাচ্ছিলেন, ভাইয়ের নামটা কি মেনশন করবো?
জি জি, আপনি বলতে পারেন, এখন একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়,
মিরপুরের কোন একটা বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের যাওয়ার কথা 3 দিনের, তো আমার অনেক বন্ধু বান্ধব যাচ্ছেন, তো আমি ভাবলাম যে তাদের সাথে যাই। তো বলে রাখা ভালো যে সেখানে যাওয়ার আগে আমরা একদিন আমাদের নিজেদের এলাকার একটা মসজিদে আমরা অবস্থান করি, তো মসজিদে আমি একটা স্বপ্ন যে আমি একটা মাঠের কিনারায় দাঁড়িয়ে আছি, মোটামুটি একটা মাঠ, তো তার সামনে অনেক জঙ্গল ধরনের, তো ঠিক তার সামনেই একটি মেয়ে 4-5 বছরের বয়স, আর হচ্ছে মেয়েটি সাদা ফ্রক পরা, চোখগুলো ফোলা ফোলা, ঠিক যেমন অনেক কান্নাকাটি করলে বাচ্চাদের ঠিক যেমন চোখ থাকে। তো মেয়েটি আমাকে হাত ইশারা করে ডাকছিল, তো হাত ইশারা করে ডাকছে, আর এক পা আমিও মেয়ের সাথে সাথে যাচ্ছি, আমি মেয়েটাকে আটকানোর চেষ্টা করছি সে যাতে জঙ্গলের ভিতরে না যায়। তো মেয়েটা থামছে না, মেয়ে হাত ইশারা করে ডাকছে আর এক পা দুপা করে পেছাচ্ছে। তো একটা সময় মেয়েটা জঙ্গলের ভিতরে ঢুকে যায়। তো এবার আমি আর সামনে এগোতে পারছি না, আমি ভয় পাচ্ছি যে আমি সামনে আর এগোবো না। তো মেয়ে যখন বুঝতে পারলো যে আমি আর সামনে এগোবো না, তখন সে একটা বিভৎস হাসি দেয়। তো হাসি দেখার সাথে সাথে আমি মানে এতটাই ভয় পাই যে আমি মানে ঘুম থেকে জেগে উঠি। তখন আমার মানে সারা শরীর তো ঘামে ভিজে গেছে। তো আচ্ছা, এটা একটা স্বপ্ন, ব্যাপার না, এটা আমি কিছু মনে করিনি
অত সিরিয়াসলি। তখন
স্বপ্ন তো স্বপ্নই। তো পরদিন হচ্ছে বুধবার রাতে আমি স্বপ্নটা দেখি, বৃহস্পতিবার আমরা,
এবং তখন আপনি ওই ইউনিভার্সিটি
একদিন আগে। তো এবার আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাই, যে বিশ্ববিদ্যালয়ে আমাদের যাওয়ার কথা, ওখানকার একটি হলের মসজিদ আমরা থাকি। তো ভাইয়া বলে রাখি, আমি পরে আমি কোনদিন আমার যাওয়া হয়নি,
যাওয়া হয়নি,
কিন্তু আমার স্বপ্নের সাথে ওখানকার কিছু পরিবেশ খুবই ভালো মতো মিলে যায়। যেমন আপনার বাঁশঝাড়ে যে কথাটা বললাম জঙ্গল টাইপের, তো ওখানকার কিছু কিছু জায়গা দেখলাম যে আমার ঠিক স্বপ্নের মতো ওরকমই। তো আচ্ছা ঠিক আছে, তো আমি বৃহস্পতিবার রাতেও একই স্বপ্নই দেখি, একদম সেম স্বপ্ন, এবং আমি ওই সময় জেগে উঠি। এবার তো আমার কাছে একটু খটকা লাগে আসছে, আর আমি ঠিক ওই সময় একটা ঘুম ভেঙে যাচ্ছে। তো আমি আমার বন্ধু জাহিদ ভাই, সম্ভবত শুনছে সে, তো জাহিদ ভাইকে বলি ঘটনাটা, যে ভাই এরকম দেখছি। তো তিনি নামাজ কালাম খুব পড়েন, তো তিনি আমাকে বললেন যে ভাই দেখো, এই জামাতে আসলে একটু সমস্যা হয়, শয়তান বা এই জাতীয় কিছু সমস্যা থাকে, তো তুমি টেনশন করো না, তুমি যদি বেশি টেনশন থাকে তুমি একটু আমির সাহেবের সাথে ডিসকাস করো, সে হয়তো ভালো একটা। স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে আমি খুব বেশি করতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, মেনে নিলাম। তো মজার ব্যাপার হচ্ছে, এখন ওদিন হচ্ছে শুক্রবার, তো আমার ফ্রেন্ড জাহিদ ভাই, তো আমরা দুজনই বুঝলাম খুব ভালো ফ্রেন্ড, তো আমরা আমার কাছে হেডফোন ছিল একটা, আমরা একটা হেডফোন দিই দুজনে ঘটনা শুনতে বসে যাই। তো একদম প্রথম দিকেই একজন আসে, হয়তো বা রাসেল ভাই মনে করতে পারবেন, ওই বিশ্ববিদ্যালয় থেকেই, আমি তো আপনাকে বলছি আগে, ওই বিশ্ববিদ্যালয় থেকেই এক ভাই আসেন। তো খুব মজা আছে, আচ্ছা যেখানে ঘটনা বলছেন আমি ঠিক ওই আমরা এখন ওখানে আছি, শুনলে আর একটু ব্যাপারটা ফিলটা অন্যরকম আসে। তো আমরা দুজন শুনছি, তো তার ঘটনাটা এমন, তিনি কোনো এক রাতে, রাত 2টা বাজবে, তিনি এবং তার বন্ধু, তারা প্রায় রাত করে ফেরেন, এটা বললেন তিনি, তারা ঢুকছেন, এমন সময় তারা দেখতে পান তাদের ভার্সিটির একটা কোণে একটি মেয়ে দাঁড়িয়ে, জায়গাটা বাঁশঝাড়ের ঠিক কাছেই, মেয়ে দাঁড়িয়ে, তার মতে মেয়েটির বয়স 4-5 বছর হবে, মেয়েটি সাদা ফ্রক পরা, এবং মেয়েটি কাঁদছিল, তার চোখগুলো ফোলাফোলা এবং মেয়েটি কাঁদছিল। তো এইটুকু শোনার পরপরই মানে জাহিদ ভাই কান থেকে হেডফোন খুলে ফেলছেন, তিনি আর শুনবেন না, তিনি ভয়ঙ্কর মানে তিনি খুবই মানে ভীত, তখন তিনি আর শুনবেন না, বলে আপনি শুনেন আমি আর শুনবো না। তো এখন আমি শুনছি ঘটনা, আমার তো এক্সাইটেড তখন, কি ব্যাপার। আচ্ছা তো মেয়েটার বর্ণনা একদম আমি আরো ভালোভাবে বলতে পারতাম, মানে মেয়েটার ঘটনা মানে একদমই মানে আমার স্বপ্নের সাথে মিলেছে, কারণ আমি স্বপ্নটা আমি দেখেছি। তো তিনি যেভাবে বর্ণনা দিচ্ছেন প্রায় কাছাকাছি। আচ্ছা তো পরে যাই, তিনি যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, তিনি এবং তার বন্ধু দুজনই দেখেছেন কিন্তু একসাথে, তিনি এবং তার বন্ধু হেঁটে যাচ্ছেন, তো পেছন থেকে কিছু কুকুর ডাকতেছিল, খুব মানে কুকুর চিৎকার করছিল, এবং কুকুর এবং তাদের মধ্যে একটা ডিস্টেন্স বজায় ছিল। তো মানে ব্যাপারটা এমন যে কুকুরগুলো কাউকে দেখে চিৎকার করছে, এবং তারাও বুঝতে পারছিল যে তাদের পিছনে কেউ আছে। তো মোটামুটি এই ছিল তাদের ঘটনা। আর মেয়েটি ছিল হচ্ছে ভার্সিটির স্টাফের এক মেয়ে, যে পুকুরে ডুবে মারা গিয়েছিল, এরপর থেকে অনেকেই তাকে
দেখেন,
এবং আমি কিন্তু বলে রাখি ভাই, আমি কিন্তু এ সম্পর্কে আগে কিন্তু কিছুই জানি না, এই ঘটনা সম্পর্কে, এই ঘটনা আমি আগে শুনিও নি, আমি কোনোদিন ওই ইউনিভার্সিটিতে যাইও নি আগে, ক্যাম্পাসে থাকি, তো সেক্ষেত্রে আমার কিন্তু ঘটনা জানাটাও যে একটা জিনিস মানে শুনলে বা জানলে কিন্তু ওটা স্বপ্নে দেখা হয়, তো সেক্ষেত্রে আমাদের কোনো সম্ভাবনা নেই
যে হ্যাঁ যে এটা হয়তো আপনি কয়েকদিন ধরে বেশি ভাবছিলেন বা এটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন সেই জন্য এটা স্বপ্ন দেখছেন, সেরকম কোনো কিছু আপনার
কোনো সম্ভাবনাও নেই, আমার
সম্ভাবনা ছিল না, রাইট।
তো সেক্ষেত্রে ব্যাপারটা কেমন, তো আমি পরে পরের দিন তার ভাইয়ের সাথে দেখা করতে যাই, পরদিন সকালেই তিনি রুমে ছিলেন না, তার রুমমেট ছিলেন, তিনি বললেন যে হ্যাঁ ভাইয়া কিছু সমস্যা এখানে আছে, আপনার কিছু সমস্যা, এটা নিয়ে আর কথা না বলাই ভালো। এবং বলে রাখা ভালো যে তার রুমে যখন আমি ছিলাম মোটামুটি অনেক গরম, একটু গরম ছিল তার রুমটা, এবং বাইরে ভালো বাতাস, তিনি রুমটা আর খুলছেন না, তিনি কিন্তু জানলা লাগানো, জানলা খুলছেন না। আমি বললাম যে ভাইয়া এই সময় আপনি জানলাটা লাগিয়ে রেখেছেন, ভাইয়া বাদ দেন এটা নিয়ে বাড়ান না, যা হয়েছে সমস্যা নেই, আপনি জামাতে আসছেন নমস্কার পরে চলে যান।
আচ্ছা,
তো এই ছিল ভাইয়া মোটামুটি ঘটনা। বিশ্ববিদ্যালয় সম্পর্কে তারাই বলেছেন যে এখানে অশুভ মানে কিছু আছে অবশ্যই, এমনটা তারা ধারণা করে। দেখলাম যে পরিবেশ গুলো ঠিক ওরকম ক্যাম্পাসের, তখন আমার মানে অনেকখানি একটু মানে কেমন যেন লাগলো আর কি, যেমন ওখানকার পরিবেশ কিন্তু খুবই সুন্দর হয়,
আচ্ছা,
কিন্তু সমস্যা ছিল ওখানে সন্ধ্যাটা খুব নিজম হয়ে যায়, একদম নিস্তব্ধ, মানে হঠাৎ করেই যেন সন্ধ্যাটা নামে, আর হচ্ছে মানে গাছগাছালি পাক মানে অনেক পাখি ডাক নির্জীব,
রাইট। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং মাঝখানে মানুষের মানুষের জীবনে এরকম অনেক ধরনের ঘটনা, মানে স্বপ্ন আমরা অনেক সময় ভেবে নেই যে স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু স্বপ্ন যখন এইভাবে অন্য একটা অর্থ নিয়ে আমাদের কাছে আসে এবং স্বপ্ন যখন আরেক ধরনের বাস্তবতায় রূপ নেয়, তখন সেটা আমাদের মানে বিশ্বাস করা এবং আমাদের মানে বিশ্বাসের ভিত নড়িয়ে দেয় এবং আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়। তো এরকম ঘটনা আমি জানি যে আপনাদের কাছেও আছে এবং আমি চাই যে আপনারা সেগুলো স্টুডিওতে এসে সরাসরি আমাদের সাথে শেয়ার করুন, সেটাই চাইব। একটা ঘটনা বলি, সেই ঘটনাটা একটু অন্যরকম, তারপরে আমরা এসএমএস বা অন্য কিছুতে যাই। খবর কেমন আছেন, আমার নাম সামেদ রহমান, আমি ঢাকার ধানমন্ডিতে একটা কোম্পানিতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছি। আজ আমি আপনাদের একটা ঘটনা পাঠালাম, আপনার ভালো লাগতে পারে। ঘটনাটা বেশ কিছুদিন আগে আমার সাথেই ঘটেছিল, ঘটনাটা একটু ব্যতিক্রম ধর্মী এবং তবে সত্যি আমাদের আপনাদের বিশ্বাস না হলে কিছু করার নেই, এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ঘটনা উল্লেখ করলাম। আমি আর আমার বন্ধু সোহাগ গত এপ্রিলের 20 তারিখে কক্সবাজারে ঘুরতে যাই এবং ঘুরতে যাওয়ার জন্য মনস্থির করলাম। তো আমরা সেই জন্য ওই কাঙ্ক্ষিত দিনটার জন্য অপেক্ষা করতে থাকি। অতঃপর 15 তারিখ সকালে সোহাগ আমাকে ফোন করে জানায় আজই নাকি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমি তখন বললাম কিন্তু আমরা তো 20 তারিখ যাব বলে সিদ্ধান্ত নিলাম। সোহাগ জানলো 19 তারিখে তাকে নাকি ব্যবসার কাজে কয়েকদিন বাইরে থাকতে হবে, তাই আজই যেতে হবে। ওকে তাহলে আজই যাব ফোনটা রেখে দিলাম। বাসের টিকিট কাটা হলো, রওনার সময় ফিক্সড হলো রাত 10টায়। তারপর যথারীতি সোহাগ আর আমি বাস স্ট্যান্ডে গিয়ে কাঙ্ক্ষিত বাসে উঠে বাস ছাড়ার জন্য অপেক্ষা করছি। তারপর যথারীতি বাস ছাড়ল, আমরা দুজনে পাশাপাশি সিটে বসার সুযোগ পেলাম এবং দুজনেই বেশ খুশি। স্বপ্নের জায়গা কক্সবাজার আরও স্বপ্নের মতো মনে হতে লাগলো। পরের দিন তারপর রাতের খাওয়া ফিরে রুমে এসে রেস্ট নিচ্ছে, এমন সময় সোহাগের একটা ফোন আসে। কথা বলতে বলতে সোহাগ বাইরে চলে যায়। আধা ঘন্টা হয়ে যায়, সোহাগের ফেরার নাম নেই এবং আমি অপেক্ষা করতে থাকি। অতবার 1 ঘন্টা 2 ঘন্টা এরকম করে রাত 11টা বেজে গেল, সোহাগ ফিরল না। আমি কয়েকবার তাকে ফোন দিলাম, শুনলাম ফোনটা বাজছে কিন্তু কেউ রিসিভ করছে না। তারপর এক সময় ফোনটা বন্ধ পেলাম। তো আর কি করার, একটা রুমে শুয়ে রইলাম এবং সোহাগের জন্য খুব দুশ্চিন্তা হচ্ছিল। এমন সময় নিচতলায় রিসেপশন থেকে ইমার্জেন্সি ফোন আসলো। ফোনটা রিসিভ করে যা শুনলাম তার সহ্য করার মতো না। শুনলাম, আবারও বলছি সবাই মন দিয়ে শুনবেন, শুনলাম আমি নাকি মারা গেছি। অর্থাৎ ফোনের ওপার থেকে কেয়ারটেকার বলল, একটু আগে সামেদ ভাই ফোনে কথা বলতে বলতে, অর্থাৎ আমি ফোনে কথা বলতে বলতে পাহাড়ের ওপর থেকে পড়ে গিয়ে নাকি মারা গেছি। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, কি শুনলাম আমি? অতঃপর আমি কি মনে করে টয়লেটে যাই, সেখানে আয়নায় যা দেখতে পাই সেটা দেখার মতো ছিল না। দেখলাম আয়নার ভেতরে সোহাগের মুখ। কিছুক্ষণ পর আবিষ্কার করলাম ওটা আসলে আমি, অর্থাৎ আমি সোহাগ হয়ে গেছি। তার মানে এই হলো যে মানসিকভাবে আমি নিজে ঠিকই আছি, কিন্তু শারীরিকভাবে আমি সোহাগের মতো। এই বিভৎস দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলাম না, টলতে টলতে টয়লেট থেকে বের হয়ে এলাম। তারপর সেই রাতে কি হয়েছিল কিছুই মনে নেই। সকালে দেখি সোহাগ আমার পাশে শুয়ে আছে। আমি ওকে ডেকে বললাম, কি রে কাল রাতে কই ছিলি? আমি রাতের সেই ঘটনার বলার শেষে রুমে ঢুকে নাকি দেখেছে আমি ঘুমোচ্ছি, আর সেজন্য সে আমাকে না জাগিয়ে পাশে এসে চুপচাপ শুয়ে পড়েছে। আমি আর ওই ঘটনাটা আমল নেইনি। তারপর দিন আমরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ভ্রমণটা খুব চমৎকার ছিল। এরপরে ঢাকা এসে আমরা যে যার বাসায় চলে গেলাম। তার কিছুদিন পর অর্থাৎ 20 তারিখে আমার জন্য অপেক্ষা করছে সবচেয়ে আশ্চর্যজনক সংবাদ। সেদিন সোহাগ আমাকে ফোন দিল, বলল টিকিট কাটা হয়ে গেছে, রাত 10টায় বাস ছাড়বে, অর্থাৎ কক্সবাজার যেতে হবে। একথা শুনে আমি ওকে বলি, কি বলছিস পাগলের মতো, কি হয়েছে তোর? সে বলল, কেন, আজ তো আমাদের কক্সবাজার যাওয়ার কথা। ওকে রীতিমতো একটা ধমক দিয়ে বললাম, 18 তারিখেই আমরা কক্সবাজার থেকে ঘুরে আসলাম। সোহাগ শুনে আমাকে বলল, কি বলছিস তুই, তুই কি পাগল হয়ে গেছিস? এই ঘটনার পর কেউ স্থির থাকতে পারে না। তাহলে আমি কার সাথে কক্সবাজার গেলাম, কার সাথে একসাথে ঘুরলাম, সেখানে বিছানায় ঘুমালাম, কে আমার সাথে ছিল ওই কয়েকদিন, এবং আমি কার মতো, মানে কিভাবে রূপান্তরিত হলাম আরেকজনের মতো, এই সমস্ত ব্যাখ্যার কোনো হিসেব খুঁজে পাননি আমাদের সামেদ ভাই। এবং তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন। এবং আপনি যদি কোনোদিন আবিষ্কার করেন যে কেউ আপনাকে বলছে আপনি বেঁচে নেই, আপনি মারা গেছেন, এবং আপনি আয়নার সামনে গিয়ে আবিষ্কার করলেন যে আপনার, মানে আপনার যে চেতনা, আপনার কনসিয়াসনেস, সেটা ঠিক আছে, বা আপনার বাকি সবকিছু হয়ে গেছে অন্য কারো মতো, কেমন লাগবে? জিনিসটা খুব বিভৎস, ভাবতেও আমাদের কেমন বারবার মানে থেমে যেতে হয়, ভাবতেও আমাদের কেমন যেন আজব লাগে। এবং সেই ঘটনাটাই ঘটেছিল সামেদ ভাইয়ের সাথে, এবং তিনি সেটা আমাদের লিখে পাঠিয়েছেন। আশা করছি সবার ভালো লাগবে। ধরনের ঘটনা রয়েছে, আপনারা জাস্ট ভাবুন যে আজকে রাতের বেলায় আপনি শুয়ে আছেন এবং মাঝখানে হঠাৎ করেই আপনি বাথরুমে গেলেন বা কোথাও গেলেন, উঠলেন এবং দেখলেন যে আপনি ঠিক আপনি নেই, আপনি হয়ে গেছেন অন্য একজন, এবং সবাই, এবং এরপরে সকালবেলা উঠে সবার কাছে জানতে পারলেন আপনি আসলে বেঁচেই নেই, আপনি মারা গেছেন, এবং আপনাকে সবাই অন্য একজন ভাবছেন, কি হবে, অদ্ভুত একটা ব্যাপার। কিন্তু তো যাই হোক, এই ছিল ঘটনা। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এসএমএস করেছেন, জ্যাকলিন এবং তার বোন অনিকা আমাদের এসএমএস করেছেন নাটোর থেকে, বিশ্বজিৎ আমাদের উজিরপুর বরিশাল থেকে আমাদের এখানে এসএমএস করেছেন, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন প্রতিদিনের মতো আজকে আমাদের এসএমএস করেছেন, এবং বনানী থেকে ভয় লাগছে লিখেছেন, বনানী লিখেছেন ভয় লাগছে ফ্রম সাতক্ষীরা, চৈতি আমাদের কাছে এসএমএস করেছেন, আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন রাব্বি বরিশাল থেকে, এবং এটা হচ্ছে মুসলিম গোরস্তান রোড বরিশালের। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি এসএমএস করেছেন সাকিব চট্টগ্রাম থেকে, সাজ্জাদ আমাদের এসএমএস করেছেন, এবং আপন খান আমাদের এসএমএস করেছেন, এবং খুলনা থেকে তিনি এসএমএস করেছেন, সেকেন্ড স্টোরিটা অনেক অদ্ভুত লাগলো আমাদেরকে। হুসাইন সিলেট থেকে এসএমএস করেছেন, আফসানুর রহমান আমাদের এসএমএস করেছেন, আমাদের এসএমএস করেছেন আরাফ উত্তরা থেকে, এবং তিনি এবং তার মা সঙ্গে মধ্যে শুনছেন, এবং দুজনকে আমাদের অনেক 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 শুভেচ্ছা, এবং আশা করছি যে পুরোটা শুনবেন। অভিজিৎ আমাদের এসএমএস করেছেন, অভিজিৎ ভট্টাচার্য আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে, এছাড়াও এস এইচ ডালিম হাজারীবাগ থেকে আমাদের এসএমএস করেছেন, সম্রাট আমাদের এসএমএস করেছেন, অমিয়া আমাদের এসএমএস করেছেন হাজারীবাগ থেকে, স্টোরিগুলো ভালো লাগছে, মুকিত এবং শিমু নেত্রকোনা থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদের লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমরা একটু পরে ফিরে এসে ফেসবুকের কমেন্টগুলো না হয় পড়ব। আপাতত একটা ছোট্ট বিরতিতে চলে যাই এবং বিরতির পর আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। একটা খবর আমরা একটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে সাইক্লোনের খবর। এবং এই সাইক্লোনের খবরটা আমরা একটু জানাতে চাই, সেটা হচ্ছে রোয়ানু নামে একটা সাইক্লোন, ইটস গেটিং ক্লোজার, আপনারা সবাই জানেন। এবং এটাতে মোটামুটি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবাই ধারণা করছেন যে কালকে সন্ধ্যার মধ্যে এটার শক্তি অনেক কমে যাবে এবং এটা আঘাত নাও হানতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সম্ভাবনা আছে অলরেডি যে সমস্ত আমাদের নদীপথের যে সমস্ত যানবাহনগুলো রয়েছে সেটা অলরেডি সাসপেন্ডেড হয়েছে সবকিছু আজকে বিকাল থেকে। এবং এখনো পর্যন্ত আমি যতদূর লাস্ট খবর পেয়েছি সেটা হচ্ছে মনে সম্ভবত 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে কক্সবাজার, মংলা এবং চট্টগ্রামে। তো আপনারা সবাই একটু সাবধানে থাকবেন এবং কর্তৃপক্ষ আপনাদের যেখানে যে সমস্ত নিরাপদ স্থানে যদি সরিয়ে নিতে চায় তাহলে সেখানে অবশ্যই যাবেন এবং সেফটি সবার আগে এনশিওর করবেন প্লিজ। এবং আমি চাইবো যে আপনারা যারা শুনছেন যে যেখান থেকে শুনছেন নেক্সট এক মিনিট প্লিজ এই কোস্টাল এরিয়াতে যারা রয়েছেন এবং যারা এই বিপদের সম্মুখীন, যারা এই বিপদের মধ্যে আছেন তাদের জন্য দোয়া করবেন নেক্সট এক মিনিট। এবং সবাই প্লিজ দোয়া করবেন তাদের নিরাপত্তার জন্য, তাদের সেফটির জন্য, এবং সবাই যেটা আশঙ্কা করা হচ্ছে সেটা যেন না এটা ধীরে ধীরে শক্তি হারাবে এবং আর আঘাত হানার কোনো প্রশ্ন হবে না, থাকবে না। এবং এটা মানে জাস্ট বৃষ্টির কারণে এটা শক্তি এটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে সেই রকম কিছু যেন হয়। এবং কোস্টাল এরিয়া যারা রয়েছেন তারা যেন নিরাপদে থাকেন, তারা যেন সুস্থ থাকেন এবং কোনো ধরনের বিপদের সম্মুখীন না হন সেই জন্য আমরা দোয়া করি প্লিজ। অলরাইট, আমিও দোয়া করছি এবং আপনারা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে এখনো পর্যন্ত আছেন এবং ফেসবুকে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/bhutasham.rasal and www.facebook.com/radiohood.foodte। এই দুটো জায়গায় আপনারা চাইলে আসতে পারেন এবং এখানে এসে আপনারা আপনাদের ঘটনা জানাতে পারেন। এবং আপনারা ঘটনা চাইতে সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা এইখানে এসে মতামত জানাতে পারেন কোন ঘটনা ভালো লাগছে এবং কোন ঘটনা আপনাদের কাছে খারাপ লাগছে সবকিছুই। এবং আমি দেখতে পাচ্ছি মৌলভী বাজার থেকে একজন লিখেছেন প্রান্ত দেব প্রান্ত, এটা ভাই মৌলভী বাজার, আই লাভ ভূত এফ এম। এবং খুব মানে এটা একটা কোইন্সিডেন্স হতে পারে, এখন যে ঘটনা শুনবো সেটা মৌলভী বাজারেরই একটা ঘটনা। এখন নেক্সট যে ঘটনাটা আছে, বিধ্বস্ত নীলিমা লিখেছেন যে বৃষ্টিতে একা শুনছি, ভয় লাগছে। এছাড়াও এমএক্স মোবারক মিরপুর থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আসিফ রহমান, এছাড়াও আমাদের সাথে রয়েছেন এম এইচ রাজ সহ আরো অনেকে। আমাদের যে ফেসবুকের পেজটা রয়েছে অর্থাৎ ভূত এফএম যে পেজটা রয়েছে www.facebook.com/bhutfm.rasal, এইখানে আমরা অলরেডি আজকের গেস্টদের ছবি আপ করেছি, একটা ভিডিও আপ করেছি এবং আপনাদেরকে এখন আহ্বান করছি এখন থেকে আমরা SMS ও নিচ্ছি। সুতরাং আপনারা এখানে SMS না মানে ইনবক্স করতে পারেন আপনারা, এবং যারা বিশেষ করে দেশের বাইরে রয়েছেন তারা অবশ্যই এখানে এখানে টেক্সট এখানে আপনারা ইনবক্স করে জানিয়ে দিতে পারেন আপনাদের কথাগুলো। আমরা চলে যাই, তবে এখানে ঘটনা পাঠাবেন না, ঘটনা পাঠাতে হলে প্লিজ একটু মেইল করে পাঠাবেন, সেটা আমাদের জন্য একটু বেশি সুবিধা হয়। ইনবক্স করে আপনি জানাতে পারেন যে আপনি আমাদের সঙ্গে আছেন বা অন্য যে কোনো কিছু। আমি অলরেডি দেখতে পাচ্ছি এখানে উৎস আছেন অস্ট্রেলিয়া থেকে, আমাদের এখানে লন্ডন থেকে একজনের নাম দেখলাম এই মুহূর্তে হারিয়ে গেল। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী গেস্টের ঘটনা যাই এবং আমি দেখতে পাচ্ছি যে লন্ডন থেকে খালেদ, হ্যাঁ খালেদ, খালেদ বিন রয়েছেন, তারা প্লিজ আপনারা একটু ইনবক্স করে জানিয়ে দেবেন, আমাদের ভালো লাগবে যে যেখানেই পৃথিবী যেখানে থাকুন না কেন আপনারা আমাদের সঙ্গে আছেন। এবং আপনারা যারা অ্যাপ দিয়ে শুনছেন স্পেশালি ভূত এফএমের বাইরে কেউ নন। যাই হোক, আমরা চলে যাই আমাদের ঘটনায়। আমাদের দ্বিতীয় অতিথি কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আমি সিরাজুল ইসলাম।
আপনার ঘটনা ঘটেছিল মৌলভী বাজারে, তো আমরা শুনি ঘটনাটা।
হ্যালো লিসেনার, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি এখন যে ঘটনাটি বলব এটি সিলেট মৌলভী বাজারে ঘটে যাওয়া ঘটনা, 2009 সালের ঘটনা। আমাকে তখন মৌলভী বাজারে পোস্টিং দেওয়া হয়। তো কিছুদিন হোটেলে থাকার পরে আমি একটা বাসা খুঁজে পাই, বাসাটা হচ্ছে আপনার শহরের আপনার একটু লোকেশনটা আমি বলি, বাসার পেছনে একটা টিলা, টিলার উপর গোরস্থান আর গাও। তো যাই হোক, বাসাটা নেই, মানে সেই মুহূর্তে লোকজন তাদের ফ্যামিলি সহ ছিল। তো টপ ফ্লোরে দুটি ফ্ল্যাট ছিল, একটি ফ্ল্যাটে ব্যাচেলররা থাকতো আর একটিতে আমি থাকতাম। তো যাই হোক, সকালে জবে বের হতাম এবং বিকেলে বা রাতে ফিরে আসতাম, এভাবেই চলছিল। তো তখন বেশ গরম ছিল, তো হঠাৎ আমি পাশের ফ্ল্যাটে যারা ছিল তাদের সাথেই খাওয়া দাওয়া করতাম। তো সেখানে এক সিমেন্ট কোম্পানির একদিন রাতে, তিনি একাই ছিলেন ফ্ল্যাটে, রাতে ঠিক না, আপনার মাগরিবের আগে, সরি মাগরিবের পরে, তখন তিনি হঠাৎ করে দৌড় দিয়ে আসতে এলেন। আসার পরে বলছে, ভাইয়া একটু সমস্যা হয়েছে, একটু দেখবেন। তো আমি বললাম, কি সমস্যা? বললো যে একজন লোক গায়ে একটা শাল পরা, উনি আমার রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। তো আমি তাকে দেখে একটু ভয় পেলাম। ভয় পাওয়ার পরে আমি বললাম যে, আপনি কি করছেন এখানে? কেউ নেই, আপনি কি করবেন? মানে তাকে চলে যেতে বলছে। তো তারপরেও সে চেয়ে আছে। তো আমি বললাম, ঠিক আছে, ওকে চলো দেখা যাক। তো গিয়ে দেখলাম যে সেখানে কেউ নেই। তো আমি তাকে নির্ভয় দিয়ে বললাম যে, সমস্যার কিছু নেই, হয়তো আপনি ভুল কিছু দেখেছেন। তো তাকে আমি বললাম যে সমস্যা নেই। তো কিছুক্ষণের মধ্যে আবার বাকি যারা ছিল তার রুমমেট তারা চলে এলেন এবং বিষয়টা তখন নর্মাল হয়ে গেল। আমরা খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়লাম। তো এইভাবে আবার একদিন তার একজন গেস্ট আসছে এবং সে গেস্টের সাথে গল্প করছে এবং তখনও একই ঘটনা, তবে তখন কাউকে দেখেনি, তবে তার মনে হচ্ছে যে কেউ আছে। তো যাই হোক, সেদিনকার মতো ঘটনা শেষ। তো আমি ইতিমধ্যে আমার ফ্যামিলি নিয়ে চলে আসি নতুন বাসা। বাসাটা বেশ বড় ছিল। বাসার একটু বর্ণনা দিলে বুঝবেন যে প্রায় মোটামুটি এক একরের উপরে জায়গা বাসাটা, আর বেশ বড় গেট আছে, হ্যাঁ, অনেক বড় প্রেমেসিস, হ্যাঁ, বারান্দাগুলো বেশ বড় বড়। এবং আমি যে ফ্ল্যাটে ছিলাম এটা প্রায় 2200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে। খুব সুন্দর ছিমছাম, মানে ফুলের বাগান টাগান, অনেকটা পার্কের মতো করা, হ্যাঁ। তো ফ্যামিলি নিয়ে আসার পরে বাসাটা খুব পছন্দ হয় তাদের এবং তারা খুব প্লেসড হয় আমার প্রতি। তো যাই হোক, এভাবে আমি তাদেরকে রেখে আমি আমার কাজে বের হয়ে আসি। তো একদিন তারা, আমি তখন সেদিন বড়লেখায়, আমাকে ফোন করে বলছে, কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো, আমাদের খুব ভয় লাগছে। বাসায় বলতে শুধুমাত্র আমার বেবি, তিন বছর তখনও হয়নি, আর আমার ওয়াইফ, এই দুইজন, আর আমি আমি সত্যি তিনজন থাকি। তো তারা সেই মুহূর্তে দুজন এবং তারা খুবই ভয় পাচ্ছে। এবং আমি তখন দ্রুত বড়লেখা থেকে চলে আসলাম। আসার পরে তাদেরকে আমি বুঝালাম, না, ভয়ের তেমন কিছু নেই, বাসাটা খুব সুন্দর। তো যাই হোক, তো রাতে খাবার খাচ্ছি, তখন আমার স্ত্রী বলছে, কিছু একটা শুনতে পেরেছ? আমি বললাম, না কিছু তো না। তো খাচ্ছি, খেতে খেতে আমিও মার্ক করলাম যে ছাদের উপর শব্দ হয়, মানুষ হাঁটা চলার শব্দ, লাফালাফির শব্দ, মানে সব অদ্ভুত অদ্ভুত রকমের শব্দ। তো বাসাটার পেছনে আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং আছে, সরি সাইডে, আর পেছনে কিছুই নেই, পিছনে খোলা মাঠ, পাহাড়ের টিলা, জঙ্গল, গোরস্থান,
আচ্ছা,
এই, আর সামনে দিয়ে বাড়িঘর আছে, তবে একটু দূরে। তো যাই হোক, এভাবে চলছে। তো সকাল হয়ে যাওয়ার পরে আমি আবার যথারীতি কাজে বের হলাম। তো প্রায় সারাদিনই মানে তারা আমাকে ফোন করে বিরক্ত করত যে তাদের ভয় লাগছে। আমি তাদেরকে বুঝাতাম। তো আমি ফিরে আসলাম। আসার পরে একদিন রাতে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে পাশের রুমে কেউ আছে।
আচ্ছা,
তো বাসাটা ছিল দুই বেডরুম, একটা গেস্ট রুম আর ড্রয়িং ডাইনিং সহ। তো আমরা রাতে যখন থাকতাম তখন তো মানে মাস্টার বেডেই থাকতাম। তো আমার যখন এমন শব্দ হচ্ছে তখন আমি আমার বেবি এবং স্ত্রীকে বললাম যে চলো দেখি। তো ভয় পেল, সে বলল না যাওয়ার দরকার নেই। তখন আমি বললাম না না তোমাদের ভয়টা ভাঙতেই হবে। তো আমি গিয়ে একের পর এক দরজা খুলে দেখাচ্ছি, দেখো কেউ কেউ নেই। তো এইভাবে চলতে লাগলো। তো একদিন থার্ড ফ্লোরের এক বৌদি তিনি এসে আমাদেরকে চার্জ করছে যে আপনার আপনার বেবিটা মনে হয় খুব বেশি লাফালাফি করে, আর আপনারা মনে হয় ফার্নিচার খুব বেশি মুভ করেন। আমরা বললাম যে আমরা তো তিনজন মানুষ, হ্যাঁ, আর এগুলো মুভ করার মতো মানুষ তো নেই
আর কি, হ্যাঁ, কেউ নেই, সেটাই সেটাই।
আর যা দেখছেন, তখন তিনি দেখে বললো যে না কথা তো ঠিকই। তো বললো বেবিটা খুব বেশি লাফালাফি করে। আমি বললাম দেখেন 3 বছরের বাচ্চা, আর আপনি থাকেন, তিনি যখন বললেন যে থার্ড ফ্লোরে, আমি বললাম যে ফোর্থ ফ্লোরে তারা কমপ্লেন করতে পারে, কিন্তু থার্ড ফ্লোরে কিভাবে মানে এমন ঘটনা ঘটে? তখন বলল যে ফোর্থ ফ্লোরে যারা, তারা বলল যে আপনারা টপ ফ্লোরে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। তখন আমরাও শেয়ার করা শুরু করলাম যে এমন ঘটনা আমরাও ফেস করছি। তখন তিনি আরো বেশি ভয় পেয়ে গেলেন। তো সেদিনকার মতো জাস্ট আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে আমরা পাঠিয়ে দিলাম। তো তিনি একাই মানে তিনি তার দুজন মেয়ে এবং একটা ছেলে সহ থার্ড ফ্লোরে থাকতেন, আর তার হাজবেন্ড মাসে 2-1 বার আসতেন, কারণ তার বাচ্চারা সেখানে পড়াশোনা করত, সে কারণে তিনি থাকতেন। তো যাই হোক, সেদিনকার মতো আমরা বুঝিয়ে তিনি চলে গেলেন। এরপরে দিন যেভাবে যেতে লাগলো ক্রমশ এই ঘটনাগুলো বাড়তে লাগলো। একদিন রাতে শুয়ে আছি, মনে হচ্ছে ওয়াশরুমে কেউ শাওয়ার ছেড়ে দিয়েছে। হঠাৎ করে মানে এই অবস্থায় এখন মানে কি ব্যাপার? তখন দেখলাম যে আমরা তো সবাই একই রুমে,
জি,
তো শব্দ কেন? তো খুলে দেখি যে কোনো কিছুই নেই, কোনো পানি টানি কিচ্ছু নেই, মানে শুকনো, যেভাবে ছেড়ে দিয়েছিলাম ঠিক সেভাবে। তো যাই হোক, শুয়ে পড়ার পরে খাটের কোনায় বাচ্চার শব্দ শুনছি, আমি একা কোনায়, কিন্তু
আচ্ছা
মানে বাইরে থেকে বা দূর থেকে ভেসে আসছে এমন কিছু না। তো আমি খাটের নিচে দেখার চেষ্টা করলাম, কিছুই দেখা গেল না। তো বিষয়টা আমার স্ত্রীর সাথে শেয়ার করলাম, তখন আসলে সে একটু বেশি ভেঙে পড়েছিল। তখন আমি বললাম যে না সমস্যার কিছু নেই, এমন কিছু একটা হয় চলো আমরা দোয়া দরুদ পড়ে আমরা থাকি। তো এভাবে থাকতে লাগলাম। তো একদিন সেদিন রাতেই রান্নাঘরে শব্দ হচ্ছে, কেউ রান্না করছে, রান্না করলে যে ধরনের শব্দ হয়, এবং মাছ ভাজার শব্দ আসছে।
কিন্তু আপনাদের রান্নাঘরে আপনারা তিনজন ছাড়া তো ওই বাসায় কেউ নাই,
কেউ নাই,
তারপর আপনারা এই ধরনের উদ্ভট শব্দ শুনতে পাচ্ছেন,
রান্না আসছে মাছ ভাজার। তো আমিও কিছুটা আসলে মানে আমি সবসময় মানে ভড়কে গেলেও মানে সাহস নিয়ে কাজটা করার মতো মানে মেন্টালিটি আছে আমার ভেতরে, এই জিনিসটা কিন্তু শুরু থেকে। তো যাই হোক, এভাবে আমি বুঝালাম তাদেরকে এবং বললাম যে অসুবিধা নেই, আমি প্রয়োজনে আবার নতুন একটা বাসা আমরা খুঁজে নেব। তো এইভাবে বাসা খোঁজা শুরু করলাম। তো ক্রমশ এই ঘটনা ঘটতে লাগলো, যেমন মনে হচ্ছে যে ছাদের উপর বা ফ্লোরে, আগে তো মনে হচ্ছে ছাদের উপর, এখন মনে হচ্ছে যে ফ্লোরেই কেউ মার্বেল ফেলে দিয়েছে, মার্বেল পড়ার শব্দ। আবার কখনো মনে হচ্ছে যে আলমারি খুলছে, আবার কখনো মনে হচ্ছে যে বুট পরে কেউ হাঁটছে, আর ম্যাক্সিমাম সময় ওই ফার্নিচার সরানোর শব্দ, এই শব্দগুলো পাওয়া যেত। আবার একদিন এমন এক ধরনের শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে যে মানে ঝগড়া হচ্ছে, কিন্তু ঝগড়ার শব্দ শোনা যাচ্ছে না, জিনিসপত্র আছড়ানোর শব্দ শোনা যাচ্ছে, এমনকি গ্লাস ভাঙার শব্দ। মানে ক্রমশ মানে এই ঘটনাগুলো ঘটতে লাগলো। তো মানে এমন অবস্থা যে মানে রাতে কয়েকবার করে উঠে আমাকে চেক করতে হচ্ছে,
আচ্ছা
পাশের রুমে কেউ আছে কিনা। এইভাবে চলতে লাগলো আর আমরা বাসা খোঁজা শুরু করলাম। কিন্তু মনের মতো আসলে বাসা তো হুট করে চেঞ্জ করা যায় না। তো তার এক পর্যায়ে ব্যাচেলররা সবাই চলে গেল, তখন আর কোনো মানে সেই বিল্ডিং এ আর কোনো ফ্ল্যাট খালি ছিল না। তখন চিন্তা করলাম যে অন্ততপক্ষে চেঞ্জ করে ও পাশে চলে যাই। তো কেয়ারটেকারকে বলে চলে গেলাম, কিন্তু চলে যাওয়ার পরও কোনো লাভ হয়নি, সেম একই ঘটনাগুলো ঘটছে। তো একদিন কৌশলে কেয়ারটেকারকে বললাম যে তুমি একটু চাবিটা দাও, মানে আমাদের ছাদে যেতে হবে। তো কেয়ারটেকার কিছুতেই মানল না। তো একদিন রাতে আমি বাহির থেকে আসছি, রিক্সায় করে আসছি, তো দেখছি বিল্ডিং এর উপরে দুজন মানুষ হাঁটাচলা করছে, একজন নারী এবং একজন পুরুষ। নারীর অবয়বটা ঠিক বেশ স্লিম এবং পুরুষ যিনি কিছুটা মেদ বহুল। তো আমি এসে ক্যাটেগরিকে চার্জ করলাম যে কি ব্যাপার, ছাদে দুজন মানুষকে দেখলাম। তখন বললো যে বাড়িওয়ালা লন্ডন থেকে আসছে, তিনি হয়তো ছাদে গিয়েছেন। তো যাক, আমি সেটা শুনে স্বাভাবিকভাবেই নিলাম। তো যাই হোক, আবার বাড়িওয়ালা যখন চলে গেল লন্ডন, তখন আমি আবার আরেক দিন সেম একই ঘটনা দেখলাম যে ছাদের উপর দুজন মানুষ হাঁটাহাঁটি করছে, তবে দূর থেকে তো মানে চেহারা দেখা যাচ্ছে না ঠিক এরকম। তখন চার্জ করলাম, তখন ক্যাটেগর বলছে যে না, এটা হয়তো এটা আপনার ভুল, আপনার
মনের ভুল, মনের ভুল, আপনি ভুল দেখেছেন এটা বলছেন উনি।
তখন এই বিষয়টা আমি একটু শেয়ার করা শুরু করলাম বাইরেও। তো বাইরের লোকজন বলছে যে আসলে বাসাটা ভালো না।
আচ্ছা, ফাইনালি আপনি জিজি হলো, সেটা তো আমরা চলে যাই।
জি জি। তো এইভাবে মানে আমি একদিন তো গুরুস্থানের ওদিক দিয়ে আসছি রাতের বেলা, আসলে সেদিন কোনো রিক্সা পাওয়া যাচ্ছিল না, তো আমি একাই হেঁটে হেঁটে আসছি। তখন আমার মানে কিছুটা ভয় ভয় লাগছিল এবং মনে হচ্ছিল যে পেছনে আমাকে হয়তো কেউ অনুসরণ করছে। তো যাই হোক, আমরা বাসে চলে আসলাম, চলে আসার পরে যথারীতি খাওয়া দাওয়া করলাম এবং সেম ঘটনাগুলোই ঘটে যাচ্ছে। তো এইভাবেই যাই হোক, অনেক গভীর রাত শুয়ে আছি, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে মশারি টাঙানো ছিল, মশারি থেকে বের হলাম। বের হওয়ার পর যা দেখলাম সেটা ছিল এমন যে দরজার পাশে এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, গায়ে তার হালকা রঙের পোশাক, অনেকটা পার্পেল এবং পিঙ্ক কালারের মিশ্রণে, মাথায় কেমন যেন কাঁচা ফুল দিয়ে সাজানো, কাঁচা ফুলের ঘ্রাণ আসছে। দেখে প্রথমে আমি চমকে গিয়েছি এবং মানে ভয়ে কাঁপছিলাম, কিন্তু সাহস করে আমি তাকিয়েছিলাম। কিন্তু যখন মেয়েটি একটি স্টেপ আমার দিকে আগালো, সে আমার দিকে এগোচ্ছে, তখন কিন্তু আরো বেশি ভয় পেয়ে গেলাম এবং সাথে সাথে আমার স্ত্রীর গায়ে হাত দিয়ে উঠানোর চেষ্টা করলাম এবং তখনই মেয়েটি বিলীন হয়ে গেল।
আচ্ছা,
আশ্চর্যের বিষয় হচ্ছে দরজাটা লক করা ছিল। তখন আমি আমার স্ত্রীকে ডেকে ঘটনাটি বললাম, তখন স্ত্রী সে আরো বেশি ভয় পেয়ে গেল এবং বললো যে যত দ্রুত পারো বাসাটা ছেড়ে দাও। আমি বললাম ঠিক আছে, আমি বাসা ছেড়ে দিচ্ছি। ইতিমধ্যে আমার
আমি একটু তাড়াতাড়ি তারপরে একটা সময় আসলো যখন আপনার আপনি বাসাটা একা ছিলেন এবং আপনার ওয়াইফ এবং আপনার সন্তানরা কোন একটা বিয়ে অ্যাটেন্ড করতে চলে যায়, আপনি সে সময় একা ছিলেন এবং সেই সময় ফাইনালি একদিন রাতের বেলা একটা কোন একটা ঘটনা ঘটেছিল যেটার পর থেকে আপনি বাসাটা ছেড়ে দিতে বাধ্য হন, সেই রাতে কি ঘটেছিল একটু প্লিজ বলবেন।
সেই রাতে যেটা ঘটেছিল, আমি মুভি দেখছি, তো দেখছি জানলা তো পর্দা দেয়া, তো মনে হচ্ছে যে কিছু একটা চলে গেল জানলার পাশ দিয়ে এবং আমি মানে খুব বেশি ভয় পেয়ে যাই এবং ভয় পাওয়ার পর জানলাটা আমি বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে আর তখন আর মুভি দেখতে আর ভালো লাগছিল না, টিভি অফ করে শুয়ে পড়ি। শুয়ে পড়ে পড়ার পর মানে দুই রাত আমার পার হয়ে গেছে, আমি জানি না, পরপর দুটো রাত পার হয়ে গেছে, অর্থাৎ আমার কোনো হুঁশ নেই। পরের দিন দুপুরে আমার সাথে কাজ করতো আমার এক কলিগ, তিনি এসে নক করলো, তখন আমার ঘুম ভেঙে গেল এবং আমি কোনো রকম দরজাটা খুললাম। আমার গায়ে মোটেও কোনো খুব দুর্বল ছিলাম, এবং আবার গিয়ে শুয়ে পড়লাম এবং সে হাত দিয়ে দেখলো যে আমার প্রচন্ড রকমের জ্বর। সে যাই হোক আমার প্রতিটি দিয়ে আমার জ্বরটা কমানোর চেষ্টা করলো এবং বিকেলে এসে আমাকে সে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করলাম, করার পর কিছুটা সুস্থ বোধ করলাম এবং আশ্চর্য বিষয় হচ্ছে সেদিন থেকে মানে আমার ওয়েট কমে যাওয়া শুরু হলো এবং কমে যেতে যেতে এমন এক পর্যায়ে আসলো যখন আমি ঈদে বাড়িতে আসলাম, আমার বাড়ি থেকে প্রেশার দিল যে না তুমি চলে আসো তোমাকে আসতে হবে, মানে প্রেশার দিল। পরে এক পর্যায়ে আমার বাড়ির লোকজন মৌলভীবাজারে গিয়ে আমার সবকিছু প্যাক আপ করে আমাকে নিয়ে চলে আসে।
ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব কিছু টেক্সট যেগুলো ইনবক্স করেছেন আমাদেরকে ফেসবুকে সে সমস্ত জায়গায়। রিক্ত হক আমাদের লন্ডন থেকে লিখেছেন, এছাড়া আমাদের আশরাফুল ইসলাম সুজন আমাদের এখানে এখানে ইনবক্স করেছেন মালয়েশিয়া থেকে, সোহাগ আমাদের ঢাকা থেকে এখানে টেক্সট করেছে এখানে ইনবক্স করেছেন, আহমেদ অন্তর আমাদের মালয়েশিয়া থেকে লিখেছেন, মনজুর রহমান আমাদের সিঙ্গাপুর থেকে লিখেছেন। আমি বলবো যারা আমাদের এইখানে ইনবক্স করছেন অর্থাৎ আমাদের এই ফেসবুকে মেসেজ পাঠাচ্ছেন তাদেরকে প্লিজ অনুরোধ করবো যে যারা এস এম এস দিয়ে যাদের কানেক্ট করা সম্ভব তারা এস এম এস এ দেবেন। এটা আমরা ওপেন রাখতে চাই শুধুমাত্র আমাদের দেশের বাইরে যে সমস্ত ভাই এবং যে সমস্ত বোনেরা রয়েছেন এবং যারা অনেক কষ্ট করে ভূত এফ এম শুনছেন এখন এবং কোনোভাবেই এস এম এস এর মাধ্যমে আমাদেরকে কানেক্ট করতে পারছেন না, যারা 9840 নাম্বার ওখানে কিন্তু ওখান থেকে কিন্তু ওনারা ট্রাই করলে পারবেন না। সো ওনাদের জন্য তাহলে ওনাদেরকে আমরা ওনাদের সাথে কথা বলতে পারি, ওনাদের কথা জানতে পারি এবং ওনাদেরকে লাইভে নিয়ে আসতে পারি। আপনারা তো চাইলে যারা বাংলাদেশে আছেন এস এম এস করলেই পারবেন, বাট ওনারা পাচ্ছেন না, সুতরাং সেই জন্য একটু ওপেন করা হয়েছে, প্লিজ ওনাদের একটু সুযোগ দিবেন। আজিজ আমাদের সিলেট থেকে এস এম এস করেছেন, এছাড়া আমাদের এস এম এস করেছেন লিখন মতিঝিল থেকে আমাদেরকে, এছাড়া এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আকাশ চিটাগং থেকে, এছাড়াও জয় চিটাগং থেকে আমাদের এস এম এস করেছেন, রতন আমাদের বাগেরহাট থেকে এস এম এস করেছেন, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমাদের এস এম এস করেছেন আনুষ্কা, এছাড়াও সাইফুল হলিক্রস হলি ক্রিসেন্ট স্কুল থেকে বনশ্রী থেকে এস এম এস করেছেন, এমনি টুটুল আমাদের এস এম এস করেছেন, হাসান আমাদের এস এম এস করেছেন মৌলভীবাজার থেকে এবং মৌলভীবাজারের ঘটনা সত্য, এই এলাকায় অনেক হন্টেড এই এলাকাটা, সেটা তিনি জানিয়েছেন। আমরা সিলেটে যাব, আশা করছি মৌলভীবাজারের একটা আলাদা এপিসোড আমরা করে ফেলতে পারবো। রতন আমাদের বাগেরহাট থেকে এস এম এস করেছেন, মুনতাসির আমাদের এস এম এস করেছেন এবং এস এম এস করেছেন আমার এবং তিনি প্রতি উইকের মতো আজকেও তার ওয়াইফ এবং তিনি শুনছেন, আরাফ আমাদের উত্তরা থেকে এস এম এস করেছেন এবং সেকেন্ড স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেটা তিনি বলেছেন, যেটা আমরা ইমেইল পড়েছিলাম একটা। সুমন ফার্মগেট থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে জয় শ্যামলী থেকে, তিনি এবং তার ওয়াইফ তৃষা একসাথে শুনছেন। এছাড়া আমাদেরকে আলামিন এস এম এস করেছেন ডিওএইচএস থেকে বাড়ি থাকা থেকে এবং তিনি এবং তার ফ্রেন্ড শুভ তারা শুনছেন। রনি সিলেট থেকে আমাদের এস এম এস করেছেন, অনেকদিন পর তিনি এস এম এস দিলেন। আনিস এবং হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন ঢাকা থেকে আপন, এছাড়াও বরিশাল থেকে দীপাঞ্জন আমাদের সাথে সাহা আমাদের সাথে রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি এফ ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasmadrabeta@phurti.fm which is bhutasmadrabeta@radioforty.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদেরকে ফেসবুকে কানেক্টেড থাকতে চান আমাদের সাথে তারা চলে যান www.facebook.com/radio.phurti and www.facebook.com/bhutasmadrabeta এবং আজকে বিকেল বা সন্ধ্যায় কিন্তু হিট করতে পারে আমাদের এখানে রোয়ানু, আপনারা সবাই জানেন, এবং এটা আমরা চাই যে যতটা সম্ভব এটা আমরা চাই যে আমাদের কোনো ক্ষয়ক্ষতি না করুক। ইট মে নট বি অ্যাজ স্ট্রঙ্গার অ্যাজ সিডার, বাট এটা কিন্তু এখনো পর্যন্ত বেশ মানে কি বলবো শক্তিশালী একটা কিছু বলা হচ্ছে, আমি জানি না। আচ্ছা, মারুফ আহমেদ মুন্না আমাদের লন্ডন থেকে লিখেছেন দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমাদেরকে যদি আপনারা মানে সবাই দোয়া করেন এবং আপনারা সবাই যদি মানে আশা করি যে আমাদের সবার ইচ্ছার একটা শক্তি রয়েছে এবং আমাদের দোয়ার একটা অবশ্যই মানে ফলাফল আছে, তো সুতরাং আমরা সবার জন্য দোয়া করি। এবং আপনারা যারা কোস্টাল এরিয়াতে আছেন তাদেরকে বলবো যে একটু নিজের সেফটিটা আপনারা সবসময় এনশিওর করার চেষ্টা করবেন প্লিজ। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি
FM, the night comes alive with Grameenphone.
Yeah.
Yes, the night comes alive with Gramin phone. শুনছেন সব সময় রেডিও ফুটের পয়েন্ট ওএফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম। এবং আশা করছি সবাই অনেক এনজয় করছেন, এবং আমাদের ফুর্তির যে পেজটা সেই পেজে অলরেডি আমি দেখছি যে অনেকে এখানে লিখছেন, কমেন্ট করছেন, এবং আমাদের যারা আমাদেরকে যারা ফেসবুকে আমাদের সাথে অনলাইন চ্যাটে রয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানেও অনেকে আছেন, এবং দীর্ঘ এক সপ্তাহ পরে আবার আসলে ভূত এফএম। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে এটা লিখেছেন এমডি আল আমিন, এছাড়াও আমাদের সাথে রিফাত জাহান আমাদের সাথে রয়েছেন, এবং তিনি ছাদে ভূত এফএম শুনছেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এখানে আছেন এবং তারা কমেন্ট করছেন একটার পর একটা। আমাদেরকে রিশাদ খান লাউদ্দিন, আলাউদ্দিন হবে বোধ হয় না, আচ্ছা লাহউদ্দিন। এছাড়াও এনসি শামীম আমাদেরকে বলছেন যে সেকেন্ড স্টোরিটা জোস হয়েছে, আপনাদের প্রত্যেকের মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে লিখেছেন আমার কথা বললেন না এক পড়া শিশির লিখেছেন এটা। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে রোমানা আখতার মু এখানে লিখেছেন, এবং অনেক ভালো লাগছে তার কাছে। অদিতি রয় আমাদের সঙ্গে রয়েছেন, লামিয়া সুলতানা আমাদের সাথে রয়েছেন, আসিফুর রহমান, অপূর্ব সহ আরো অনেকে। তো যারা যেখানে আছেন, যারা যে এই মুহূর্তে যেখানে আছেন এবং যেখান থেকে আমাদেরকে শুনছেন, তাদের সবাইকে বলবো যে আপনারা প্লিজ, যারা দেশের বাইরে থেকে শুনছেন স্পেশালি, তারা ফেসবুকের মাধ্যমে অনলাইনে আমাদের সঙ্গে থাকতে পারেন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো।
আমি ফয়সাল আহমেদ মুন্না বলছি, আমি ঢাকা মহাখালী থেকে আসছি। আমার হোম টাউন পূর্ব বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বাহাচক গ্রাম। আমি বনানীতে মিডিয়া ওভারসিজে জব করতেছি। তো এই ছিল আমার পরিচয়। তো আমি ভাই আমার ঘটনা চলে যাচ্ছি। আজকে আমি যে ঘটনাটা বলবো, মূলত এই ঘটনাটা আমার সাথে ঘটা নয়, আমি আমার খুব ক্লোজ একজন রিলেটিভের কাছ থেকে আমি জানতে পেরেছি। আসলে তাদের সেফটির জন্য তারা আমাকে তার নাম ঠিকানা বা কোথায় কিভাবে করছে এটা মেনশন করতে নিষেধ করছে, তো আমি এখানে এটি স্কিপ করলাম। ঘটনাটা ভাইয়া আজ থেকে 10 বছর আগের ঘটনা। এখানে আপনার আমি যার কাছে শুনছি ওনার বড় ভাইয়ের ঘটনা এটা। তো ওনার বড় ভাইয়ের ফ্যামিলিতে ভাইয়া কোনো বাচ্চা হচ্ছিল না ওনার ভাবির, তো যার জন্য ওনারা অনেক হুজুর বা অনেক তাবিজ এগুলো মানে ইউজ করে, যা মানে তারা যেন সুফল পায়, কিন্তু কোনোভাবেই তাদের কোনো বাচ্চা হচ্ছিল না। যার জন্য এক পর্যায়ে দেখা যায় যে তার ভাবির প্রতি তার ভাইয়ের ফ্যামিলি থেকে একটা অত্যাচার চলে আসে, যে গ্রামে ভাইয়া বাচ্চা না হলে মহিলাকে যেরকম অপবাদ দেওয়া হয় সেরকম অপবাদ দেওয়া হচ্ছিল। তো এক পর্যায়ে এটা ভাই একটু মাত্র অতিরিক্ত হয়ে যায়, যার ফলে সে এক পর্যায়ে চেষ্টা করে সুইসাইড করার জন্য। তো সে একবার ফুললি ডিসিশন নিয়ে নেয় যে সে সুইসাইড করবে। তো এক রাতে সে রাত একটা কি দেড়টা এরকম একটা টাইমে সে একটা রশি নিয়ে পাশের বাগানে চলে যায় সুইসাইড করবে। তো ওখানে একটা কাঁঠাল গাছে সে সুতাটা লাগাইয়া মানে সে সুইসাইড করার জন্য প্রিপেয়ার একটা টুল নিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে বাগান থেকে একটা মহিলা চলে আসে। মহিলাটাকে সে কখনো দেখে নাই, কিন্তু মহিলার কোলে একটা বাচ্চা, বাচ্চাটা মেবি একদিন কি দুই দিন বয়স এরকম একটা বয়স হবে। এই বয়সের একটা বাচ্চা নিয়ে সে চলে আসে। তো সে প্রথমত বাচ্চাটাকে মানে মহিলাটাকে দেখে একটু ভয় পেয়ে যায় যে এত রাত্রি গ্রামে মহিলা এটা কে। তো তারপরও সে সাহস নিয়ে জিজ্ঞাসা করে যে আপনি কে। পরে সে বলতেছে আমি যেই হই, আমার পরিচয়টা তো তোমার জন্য জানাটা বড় কিছু না, কিন্তু তুমি যেটা করতে আসছো এটা করো না, আমি তোমার সমস্যাটা সমাধান করে দিচ্ছি। আমার কোলে যে বাচ্চাটা দেখছো এই বাচ্চাটা তোমার কিছুদিন পরে তোমার গর্ভে আসবে। এই কথাটা শুনে মহিলা একটু ভিড়কে যায় যে এটা কোন ধরনের কথা হলো এটা। পরে সে বলতেছে যে এই বাচ্চাটা কার। পরে বলতেছে বাচ্চাটা যাই হোক তুমি বাসায় ফিরে যাও, ফিরে যেয়ে স্বাভাবিকভাবে ঘর সংসার করো, কিছুদিন পরে এই বাচ্চাটা তোমার গর্ভে আসবে। তো মহিলাটা ভাইয়া ভয় সেন্সলেস হয়ে যায় ওখানে। সেন্সলেস হয়ে যাওয়ার পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তো সে যখন জ্ঞান ফেরে তার ওই জিনিসটা সে একটু মনে বিশ্বাস রাখে, যেহেতু তার আসলে জীবনের সব শেষ মুহূর্তে সে চলে গেছিল, তো চিন্তা হলো আমি এইবার এইটা বিশ্বাস করে দেখি কি হয়। তো ভাইয়া স্বাভাবিকভাবে সে সংসার করতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই সে সন্তান সম্ভব হয়ে যায়। তো তখন ফ্যামিলিতে একটা আনন্দের জোয়ার থাকে যে আমাদের এতদিনের একটা মানে অপবাদ সেটা মুছে যাচ্ছে, আমাদের নহরে অতিথি আসতেছে। তো ভাইয়া স্বাভাবিকভাবে যখন বাচ্চাটা পৃথিবীতে আসলো সবাই আনন্দে তো উত্তাল, কিন্তু যিনি বাচ্চার মা তিনি অবাক হয়ে গেলেন যে এটা সেই বাচ্চা যে বাচ্চাটাকে সে
অনেকদিন আগে বাগানে
দেখেছিলেন। এখন সবার মনে আনন্দের এতটা উল্লাস ছিল যে সবাই যে তাদের ফ্যামিলিগতভাবে তাদের যেরকম শারীরিক গঠন বা গায়ের বর্ণ ওইরকম কোনো বাচ্চা এটা নয়। এই বাচ্চাটা অনেক পরিষ্কার দেখতে এবং চোখ দুটো ছিল নীল, যেটা যতদূর সম্ভবত তার ফ্যামিলিতে এরকম কেউ নীল বর্ণের চোখের মানুষ নাই। তো ভাইয়া সে স্বাভাবিকভাবে যাক মা খুশি, তার উপরে ফ্যামিলি টর্চার কমে গেছে, বাবাও খুশি, তারা স্বাভাবিকভাবে সংসারটা করতেছিল। কিন্তু অবাক করা বিষয় হলো ভাইয়া, বাচ্চাটা যখন বড় হতে থাকলো তখনই ঘটলো সব উদ্ভট কাহিনী। যেমন প্রথম উদ্ভট কাহিনী হলো বাচ্চাটা ভাইয়া বুকের দুধ পান করতো না, সে স্বাভাবিকভাবে তাকে গরুর দুধ খাওয়ানো হতো। তো যাই হোক, এটা নর্মালভাবে নিছে যে অনেক বাচ্চা ছোটবেলা এরকম বুকের দুধ খেতে চায় না। তো বাচ্চারা যখন আরেকটু বড় হলো তখন সে সকল বাচ্চারা দেখা যাচ্ছে মাঠে খেলতেছে, কিন্তু ওই বাচ্চা খেলতো বাগানে, সে মাঠে খেলতো না, সে পাশের বাগানে একা একা খেলতো। তো এটা মূলত সবার কাছে প্রথমে একটু ইয়া লাগে যে এটা কেমন বাচ্চা যে একা একা এরকম খেলতেছে। আর মাগরিবের আজান দেওয়ার টাইমে দেখা যাবে গ্রামে সব সকল বাচ্চারা যা যা ঘরে ফিরে যায়। তো কিন্তু ওই বাচ্চা সে করতো কি, সে এমন একটা টাইমে ফিরতো যখন সন্ধ্যাটা মোটামুটি ঘন হয়ে যেত, সে যে রোড দিয়ে বাসায় ফিরতো ওই রোডে ভাইয়া কোনো অ্যাডাল্ট পার্সনও ভয়ে যেত না গ্রামে, মানে একটা ঘন জঙ্গল টাইপের একটা রাস্তা। তো এই বিষয়টা মূলত সবার প্রথমে চোখে লাগে। তো যাই হোক, এটা সবাই মূলত ইগনোর করে যায় ফ্যামিলিগতভাবে। তো তাদের যেহেতু প্রথম সন্তান তো তারা ডিসিশন নেয় যে আমাদের বাচ্চাটাকে আমরা একটা ভালো আলেম বানাবো, আমরা মাদ্রাসায় ভর্তি করি। তো বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। মাদ্রাসায় ভর্তি করানোর পরে শুরু হয় ভাইয়া আরো উদ্ভট কাহিনী। যেমন তাকে যে মাদ্রাসায় ভর্তি করানো হয় ওই মাদ্রাসার এক সাইডে
কি পড়ছিল সেটা কিন্তু আমরা বলবো না, হ্যাঁ জাস্ট বলবো।
হ্যাঁ ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তো সে মাদ্রাসায় পড়ে, তো মাদ্রাসায় পড়ানোর পরে মাদ্রাসার বিভিন্ন ভাইয়া সিলেবাস থাকে যেগুলো একটি স্পেশাল কোর্স থাকে। তো ওখানে একটা স্টেপে তার মানে দেখা যাচ্ছে ওই কোর্সটা যখনই শুরু হচ্ছে সেই ছেলেটা রুম থেকে বের হয়ে যাচ্ছে, মানে ওই যে ছেলেটা, ওই ছেলেটা রুম থেকে বের হয়ে সে একা একা আরেক জায়গায় থাকতেছে। তো এখানে ভাইয়া প্রথমত স্টুডেন্টের মাঝখানে একটা ভয়ের মতো লাগে যে এটা কেমন, ওই একা একা চলে যাচ্ছে কেন। আবার ভাইয়া দেখা যাচ্ছে ওদের যারা রুমমেট ছিল, ছেলেটা হোস্টেলে থাকতো, ওর রুমমেটটা একদিন রাত্রে দেখতেছে যে বাচ্চাটা জালানার পাশে, মানে জালানার পাশে তো ভাইয়া মানুষ তাকাইতে পারে সিম্পল ভাবে জালানটা ধরে আবার দাঁড়ায়, কিন্তু ওই বাচ্চাটা জালানার অর্ধেক পর্যন্ত শিখে উঠা, মানে জাস্ট একটা বানর যেভাবে ঝুলে ওইরকম ঝুলে সে বাইরে তাকায় আছে। এইটা দেখে ভাইয়া বাচ্চারা মূলত খুব ভয় পায় যে এইটা তো আসলে হুজুরকে বলতে হবে। তো তারা হুজুরকে ইনফর্ম করে, ইনফর্ম করার পরে বলা হয় যে হুজুর চিন্তা করলো যে মাদ্রাসায় পড়লে তো অনেক বাচ্চাদের জিন টিন ভর করে, তো এটা ব্যাপার না, আমি ট্রিটমেন্ট করব। তো আসল কাহিনীটা ভাইয়া শুরু হয় যখন বাচ্চাটাকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা নেওয়া হয়। ট্রিটমেন্ট করার সময় ভাইয়া শুরুত জিন যেভাবে মানে জিন তাড়ানোর যে উপায়টা ওইভাবে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে। তখন ভাইয়া সে যে একটা বাচ্চা 8-9 বছরের বয়সে, এই বিহেভটা তার মধ্যে থাকে না যখন এই ট্রিটমেন্টটা শুরু হয়। সে ফুললি অ্যাডাল্ট একজন মানুষের মতো বিহেভ শুরু করে এবং সে হুজুরকে বলতেছে যে তুই যেটা করতেছিস এটা করিস না, তো ক্ষতি হবে। তো হুজুর স্বাভাবিকভাবে ভাইয়া চিন্তা করছে জিন ভর করছে, জিনটা চলে যাবে। তো সে যখন ফাইনাল স্টেপটা নেয় তখন বাচ্চাটা ভাইয়া লাভ দিয়ে উঠা হুজুরের ঘাড়ের উপরে একটা কামড় দেয়। কামড় দেওয়ার পর পাশে যে মানুষগুলো থাকে তাকে তারা ধরে সরাই ফেলে। তো হুজুরে একটা তাবিজ ওই ছেলেটার হাতে বাইধা দেয় যেটা ভাইয়া জিন তাড়ানোর একটা তাবিজ থাকে। তো বাচ্চার বাবা মাকে বলা হয় যে আপনারা বাচ্চাকে নিয়ে বাসায় চলে যান, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। তো ভাইয়া যখনই তাবিজটা হাতে বেঁধে দেয় বাচ্চার প্রচন্ড জ্বর আসে। জ্বর আসার ফলে ভাইয়া ওকে যে রুমে রাখা হয় পরদিন সকালে ওর কাছে কেউ ঘুমায় নাই, তো পরদিন সকালে বাচ্চাটাকে দেখতে যায়। যাওয়ার পরে দেখতেছে ভাইয়া বাচ্চাটা বাসায় নেই। তো এদিকে তো ফ্যামিলি কান্নাকাটি শুরু করে দিছে। যাই হোক, ওই দিন রাত্রে বাচ্চার মাকে স্বপ্নে ওই মহিলাটা বলতেছে যে আমি তোকে দিছিলাম আমার ছেলেকে তোর কাছে লালন পালন করতে, তুই ভালোভাবে এটাকে রাখবি, কিন্তু তোকে আমি যা নিষেধ করলাম তুই সেইটাই করলি, তুই আমার ছেলেকে তাড়াইলি, তো আমি তোদের ভালো কোনোদিন হতে দিব না এবং এটার ফলাফল তুই পাবি। তো এটা শোনার পর ভাইয়া কিছুদিন পরে মহিলা তো ভীত হয়ে থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে
কি হলো
বাচ্চাটা ভাইয়া ওই যে তাবিজ দেওয়ার পর ওই পরদিন রুমে আর তাকে মানে সকালবেলা পাওয়া যায় না, সে ভাইয়া মানে ভ্যানিশ বলতে পারেন বা চলে গেল বা এরকম কিছু বাচ্চাটাকে আর পাওয়া যায় না। তো মূলত ভাইয়া এখানে বিষয়টা ছিল সম্ভবত যে আমি সেটা শেষে বলছি, তো ছেলে মানে ওই বাচ্চার যে বাবা ওই বাবাকে কিছুদিন পরে পুকুর পাড়ে সাপে কামড় দেয়। সাপে কামড় দেওয়ার পর ভাইয়া বাচ্চার বাবা মারা যায়। মারা যাওয়ার কিছুদিন পরে দেখা যায় বাচ্চার যে মা থাকে উনি পাগল হয়ে যায়। পাগল হয়ে যাওয়ার পরে ওনাকে ভাইয়া ওনার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এভাবে ওই ফ্যামিলিটা ভাইয়া ভ্যানিশ হয়ে যায়। তো আমার স্টোরিটা শোনা হচ্ছে ওই যে যে লোকটা মারা গেল তার ছোট ভাইয়ের কাছ থেকে। তো সে আমাকে যেটা বলল যে আসলে পুরো বিষয়টা ছিল এমন যে ওই বাচ্চাটাই ছিল একটা জিনের বাচ্চা, যে বাচ্চাটাকে আসলে ওই জিনটা ছিল অনেক বয়স্ক একটা জিন, যার ফলে সে চাচ্ছিল যে এই বাচ্চাটা কোনো মানুষের ঘরে ভালোভাবে মানুষ মানে ভালোভাবে বড় হোক, বড় হওয়ার পরে সে স্বাভাবিকভাবে জীবনযাপন করুক। কিন্তু ওই যে হুজুর স্টেপ নিছে ভাইয়া জিন তাড়ানোর, কিন্তু অ্যাকচুয়ালি তো ভাইয়া ওই বাচ্চাটাই ছিল জিন। সো তাকে ডাইরেক্ট তাড়ানোর যে পদক্ষেপটা নেওয়া হয় এর ফলে বাচ্চাটা চলে যায়, আর ওই যে মহিলা মূলত ওই ওই ছিল জিনের ওই বাচ্চাটার মা, ওই মা এদের প্রতি একটা প্রতিশোধ নেয় ভাইয়া। এই ছিল আমার স্টোরি।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অমিত দাস আমাদের ইন্ডিয়া থেকে এস এম এস করছেন আমাদেরকে, এছাড়াও শরাফ নৌকি এস এম এস করেছেন জাপান থেকে, তিনি আমাদের এখানে ফেসবুকে লিখছেন এবং ফেসবুকে তিনি আমাদেরকে এটা পাঠিয়েছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে যারা লিখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে পুরোটা সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। যদিও আমি দেখতে পাচ্ছি যে শরাফ নৌকি আমাদের এখানে দেখাচ্ছে যে জামালপুর জেলা স্কুল থেকে তিনি আছেন এবং তিনি এখনো সেখানেই পড়াশোনা করেন। কি কারণে তিনি জাপানের কথাটা লিখলেন আই ডোন্ট নো, তবে এই বিষয়ে আমি একটু পরে আসছি। এবং আমি আরেকজনকেও পেয়েছি, তিনি হচ্ছেন আবির হোসেন মামুন, তিনি ঢাকাতেই থাকেন কিন্তু তিনি লিখেছেন ইন্ডিয়া থেকে। আপনারা যদি জাপানে কেউ দিয়ে থাকেন বেড়াতে এবং ইন্ডিয়ায় যেয়ে থাকেন তাহলে তো খুবই ভালো যে আপনারা সেখানে গিয়ে আমাদের মনে রেখেছেন। আজ যদি শুধুমাত্র মনে করে থাকেন যে আপনার নামটা প্রচারের জন্য আপনি এটা করেছেন, তাহলে আমি সেই নামটা তো প্রচার করলাম, সাথে সাথে এটাও বলে দিলাম যে আপনারা ঠিক কথা বলেননি এবং ঠিক কাজটি করেননি, এবং যে ভূত এফএম এ আপনার নাম প্রচারিত হবে এটা এমন কোনো বড় ব্যাপার না। কিন্তু এত ছোট ব্যাপারের জন্য যদি আপনি একটা ভুল কথা বলতে পারেন বা একটা মিথ্যা বলতে পারেন, তাহলে চিন্তা করুন সামনে জীবন তো পড়েই আছে, কি হবে সামনে। সো এইভাবেই অপরাধ বাড়ে এবং এইভাবেই মানুষ কিন্তু অন্যদিকে চলে যায়। প্লিজ এই কাজটা করবেন না। জুনায়েদ সরকার আমাদের এস এম এস করেছেন সৌদি আরবিয়া থেকে, লিখেছেন আই লাভ ভূত এফএম। এছাড়াও দীপঙ্কর সরকার আমাদের সাথে লিখেছেন যে রাসেল দা আমরা আমার কাছে ছোট ছোট আছে ইন্ডিয়া থেকে, তিনি লিখেছেন যে অনেক ছোট ছোট ঘটনা রয়েছে এবং আমি ইন্ডিয়া থেকে বলছি ঘটনাগুলো, তিনি ওয়ার্ড প্যাডে পাঠাবেন নাকি রেকর্ড করে পাঠাবেন, আপনি রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের অডিও ক্লিপটা, ডেফিনেটলি আমরা সেটা পড়ব। এবং যারা যারা হচ্ছে এরকম করে নিজে থাকছেন এক জায়গায় আর নাম বলছেন আরেক জায়গায়, তাদের চাইতে ভালো হচ্ছে অনেকেই যারা লিখছেন। জুয়েল যেমন লিখছেন বাড্ডা থেকে ফেসবুকে, থ্যাংক ইউ, সাহস করে আপনি লিখেছেন এবং আপনার ফেসবুকে আপনাকে আপনারটা পড়ে ফেললাম আমি। জিলান হাসনাত কাতার থেকে লিখেছেন, শুভ আমাদের এখানে লিখেছেন, ভাই যেখান থেকে যে লিখছেন এস এম এস করুন, যদি এস এম এস করতে না পারেন তাহলে ফেসবুকে পড়ুন, ফেসবুকে কমেন্ট করুন, ফেসবুকে কমেন্টের ঘর দেওয়া আছে, সেখানে আমরা পড়বো বা সারা সপ্তাহ জুড়ে আপনারা থাকবেন আমাদের সঙ্গে। কিন্তু একটা জায়গায় আপনি আছেন, অন্য জায়গার নাম বরাদ্দ কোনো মানে হয় না, তাই না? আচ্ছা, আমি এছাড়াও দেখতে পাচ্ছি কামরান ময়মনসিং থেকে আমাদের এখানে ফেসবুকে লিখেছেন, আমাদের এখানে লিখেছেন ঢাকা থেকে নাহিদ পাটোয়ারি, ভাই আপনার অনেক ধন্যবাদ, আপনার জায়গা নিজের নামের জায়গাটা ভুল লেখেন নাই আর কি। এছাড়াও আরো অনেকেই আমাদের এখানে রয়েছেন, আমি কিছু এস এম এসও পড়ে আসি। এবং আচ্ছা, এছাড়াও বরিশাল থেকে দেখতে পাচ্ছি ধ্রুব ফাহিম আমাদের এখানে লিখছেন, শাওন সৈদুর আমাদের এখানে লিখছেন, এছাড়াও মুক্তা লিখেছেন আমাদের এখানে, এছাড়াও আমাদের এখানে আরো অনেকেই ফেসবুকে লিখছেন। কিন্তু আরো একবার মনে করিয়ে দিই যে আমরা খুব একটা বিপদের সম্মুখীন হয়ে আছি এখন, এবং একটা সাইক্লোন আমাদের সামনে ধেয়ে আসছে এরকম আমরা শুনতে পাচ্ছি, এবং এটা ধারণা করা হচ্ছে যে বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টির ফলে এটি দুর্বল হয়ে পড়বে। এবং যখন কালকে সন্ধ্যা মানে আজকে সন্ধ্যায় যখন আঘাত হানার কথা, সেই মুহূর্তে অনেকটাই দুর্বল হয়ে পড়বে এবং এত শক্তিশালী না আসে থাকবে, শক্তি অনেকটাই হারিয়ে ফেলবে। আমরা চাই যে তারপরেও যারা কোস্টাল এরিয়া রয়েছেন, যাদের যারা এই বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের জন্য আমরা সবাই দোয়া করব। মুনির আনজুম আমাদের মুক্তা আমাদের খুলনা থেকে এস এম এস করছেন, আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন সাগর গুলশান এক থেকে, আজকের স্টোরি তার কাছে ভালো লেগেছে। নওশিন মিডফোর্ড থেকে আমাদের এস এম এস করেছেন, লিখেছেন লাভ ভূত এফএম এবং তার কাছে ভালো লাগছে। শফি ধানমন্ডি থেকে আমাদের এস এম এস করেছেন আমাদেরকে। এছাড়াও সুনন্দা নিঃসাদ আমাদের ঈশ্বরদী থেকে এস এম এস করেছেন, এছাড়াও আমাদের এস এম এস করেছেন আদাবর থেকে জিয়ন, এছাড়াও হাসান আমাদের এস এম এস করেছেন আমাদেরকে খোকন খিলগাঁও থেকে, বাবু মিরপুর ১৩ থেকে আমাদের এস এম এস করেছেন, শুক্তি আমাদের এস এম এস করেছেন আমাদেরকে, সাকিব সহ আরো অনেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, তবে তার আগে একটা খবর দিতে হবে আপনাদেরকে, সেই খবরটা আমরা একটু জানিয়ে দিতে চাই। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিখ্যাত বিক নিয়ে এলো বিক বডি রেজার। এটি একটি বিশেষ রেজার যা ব্যবহারে পানি, ক্রিম, ফোম বা জেল প্রয়োজন হয় না, এবং শুষ্ক ত্বকের নারী এবং পুরুষ উভয়ে ব্যবহার করতে পারেন। মনে রাখতে হবে রেজারটি কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য, দাঁড়ি গোফ শেভের জন্য না। ফ্রান্সের তৈরি বিক বডি রেজার এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ দোকানে, আজই খোঁজ করুন। এন্ড ওয়েলকাম ব্যাক, আমরা চলে যাচ্ছি আবারও আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের নতুন একজন অতিথি আছেন এই মুহূর্তে, তার সাথে কথা বলবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসনার্স, আমি মুহিম, আমি এসেছি পান্থপত থেকে।
জি।
আর বর্তমানে আমি স্টার ইউনিভার্সিটিতে আর কি পড়াশোনা করছি। তো আমি সরাসরি ঘটনা চলে
যাচ্ছি।
ঘটনাটা ঘটে আর কি আমার মেজনার মেয়ের সাথে, আমার আর কি খালামণি। তো আমার খালামণি একটু জিনের দোষ ছিল, মাঝরাতে ভয় পাইতো। তো যখন ওনার মাস্টার পরীক্ষা চলছিল, মাস্টার্স পরীক্ষা, তো উনি জানলার পাশে বসে বসে পড়ছিল। তো হঠাৎ করে উনি আর কি নূপুরের আওয়াজ পায়। তো নূপুরের আওয়াজ পাওয়ার পর জানলা দিয়ে আর কি বাইরে চোখ চলে যায়। তো বাইরে দেখে যে দুইটা পা, শুধু পা দেখা যাচ্ছে, মানে নূপুর পরে আর কি নাচতেছে। তো এটা দেখার পর খালামণি অনেক মানে ভয় পায়। তো খালামণি চিৎকার চেঁচামেচি করলে রুমে নানু চলে আসে। তারপরে এসে দেখে যে ওনারা কিছুই দেখতে পান না। তো এরপরে কিছুদিন যায়, তো খালামণি বিয়ে হয়ে গেছে, পাঁচ বছরের মতো হবে। তো বিয়ের পরে খালামণির সাথে একটা মানে ভয়ানক ঘটনা ঘটে এবং ওটা আর কি কন্টিনিউ চলতে থাকে। তো আসলে একদিনের ঘটনা, আমার খালামণি আর কি অসুস্থ ছিল খুবই। তো খাটে শুয়েছিল, তো নানি আর কি বাইরে গেছিল কিছু ফলমূল কিনে আনার জন্য। তো দরজাটা খোলা রেখে গেছিল, নানি দরজাটা আটকাতে বলছিল। তো খালামণি আর কি দরজাটা আটকায় নাই আর কি, মানে কষ্ট হচ্ছিল যেন খাটে শুয়েছিল। তো ঠিক সেই সময় খালামণি আর কি ওই নূপুরের আওয়াজটা পায়। তো বাসায় কেউ ছিল না, জানলা লাগানো ছিল, তো দেখে যে দরজা দিয়ে আর কি আওয়াজটা আসতেছে। তো খালামণি দরজার দিকে তাকায়, তখন দেখে যে একটা মেয়ে ঘোমটা দেওয়া, বিয়ের শাড়ি পরা, একটা বউ রুমে ঢুকে, মানে মুখ দেখা যাচ্ছিল না, ঘোমটা দেওয়া ছিল। তো কিছু ফলমূল থাকে ওই মেয়েটার হাতে, বউটার হাতে, আর এক হাতে ছিল একটা দা। এটা খুব আশ্চর্যজনক একটা বিষয়, আরেক হাতে ছিল একটা দা। তো খালামণি পাশে এসে বসে, মেয়েটা কিছুক্ষণ বসে, কিছুক্ষণ থাকার পর মানে সে চলে যায় আর কি। তো খালামণি আর কি খুব ভয় পায় ওই সময়টায়, আর অসুস্থ থাকার কারণে ওরকম চিৎকার চেঁচামেচি করার শক্তিও ছিল না খালামণি। তো পরে আর কি যখন নানু বাসায় আসে, সবাইকে খালামণি ঘটনাটা খুলে বলে। তো খালামণিকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর বলেছে যে একটু খালামণির পেছনে একটা মানে জিন আছে, ভালো জিন, সে কোনো ক্ষতি করবে না খালামণির, কিন্তু যদি আর কি টানোর চেষ্টা করা হয় তাহলে আর কি মানে প্রবলেম হবে। তো এরপরে থেকে খালামণির মাঝরাতে ঘুম ভেঙে যাইতো যখন নূপুরের আওয়াজ পাইত, এবং জানলা যদি খোলা থাকতো তাহলে দেখতেছে জানলা দিয়ে আর কি ওই ঘুমটা দেওয়া বউটা খালামণিকে দেখতেছে, আর এখান দিয়ে দাঁটা উঁচু করে দেখাইতো। আর যখন জানলা লাগানো থাকতো, তো দরজায় ওই বউটা নক করতে এসে, যদি খালামণি দরজা খুলতো তাহলে বউটাকে দেখতে পাইতো, ঘুমটা দেওয়া থাকতো, মুখটা দেখা যাইতো না। আর যদি অন্য কেউ দরজা খুলতো তাহলে মানে কিছুই দেখতে পাইতো না। তো এইভাবে মাসখানেক যাওয়ার পর খালামণি আর কি মানসিক মানে একটা সমস্যায় পড়ে, মানে এটা বারবার কন্টিনিউ চলার কারণে খালামণি একটা ভয় মানে অন্যরকম একটা মানে
মনের ভিতর একটা ভয় থেকে যায় তার,
একটা মানে সমস্যার মধ্যে পড়ে, প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো প্রায় মাসখানেক পরে ওই জিনরূপী বউটা আর কি আসা বন্ধ করে দেয় এক সময়। তো ওর পর থেকে আর কি আসে না, তো সমস্যা হয় না।
আপনার ঘটনা, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা আবারও মানে আরো নতুন অতিথির, আরো একজন অতিথি অবশ্য আমাদের সাথে এই মুহূর্তে আছেন, আমরা তার কাছ থেকে একটা ঘটনা শুনবো। তার আগে বলি, আমাদের যদি SMS করতে চান তাহলে SMS করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BH @radiofurti.fm। এবং আমাদের যে ফেসবুকে যে পেজ দুটো, সেই পেজ দুটোর কথা বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell এবং www.facebook.com/radiofurti। এবং এছাড়াও আপনারা সরাসরি আমাদেরকে, যারা দেশের বাইরে রয়েছেন, অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার কাছে আমরা আরো একটা ঘটনা শুনবো। আপনার নামটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আপনার কাছে আমি দুইটা ঘটনা শুনেছিলাম, সেকেন্ড ঘটনাটি আমরা শুরু করি।
আসসালামু আলাইকুম আসসালাম ভাই, আমি সাইফুল ইসলাম সব। আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার জব রিলেটেড। আমার চাকরির ক্ষেত্রে আমাকে একটা বারবার খুলনা যাওয়া আসা করা লাগতো, সেখানে আমি গিয়ে একটা হোটেলে থাকতাম সব সময়। কিন্তু যার কাছে আমার যাওয়া লাগতো সেখানে, উনি একদিন আমাকে বলল যে ভাইয়া আপনি হোটেলে থাকবেন কেন, চলেন আমার সাথে আমার বাসায় চলেন। ঠিক যে কথা সে কাজ, আমি ওনার সাথে ওনার বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে উনি ওনার সাথে কোনো একটা টপিক নিয়ে কথা বলতে বলতে একটা সময় কমায় যাওয়ার একটা কথা আসে, দেন উনি আমাকে বললো যে ওনার একজন কাজিন, খুব কাছের একজন কাজিন, উনি দীর্ঘ অনেক বছর কোমায় ছিলেন। তা আমি ওনার কাছে একটু কিউরিওসিটি নিয়ে বললাম, ভাইয়া কি হয়েছিল, কেন উনি কোমায় গিয়েছিলেন। আমি অনেকবার বললাম, উনি খুব বলতে চাচ্ছিলেন ঘটনাটা, আমার খুব রিকোয়েস্ট করার কারণে উনি ঘটনাটা আমার কাছে মানে বলার জন্য একটি হয়। দেন একটা সময় উনি বলে ওনার ওই কাজিন যে বাসায় ঘুমাতেন রাতে, ওনারা তিন ভাই একসাথে ঘুমাতেন, ওনারা তিন মানে উনি আর ওনার মেজ ভাই খাটে ঘুমাতেন, আর ফ্লোরে ফ্লোরিং করে ওনার ছোট ভাই ঘুমাতেন। দেন একদিন উনি রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি উনি যেটা দেখতে পান সেটা উনি কখনই কল্পনা করেননি, যেটা হচ্ছে উনি দেখতে পান ওনার মেজ ভাই ঠিক সেম ভাবে ওনার ছোট ভাইয়ের পাশে শুয়ে আছেন। কিন্তু আমরা স্বাভাবিক মানুষটা মানুষের কালারটা যেরকম হয়, ওনার ভাইয়ের কালারটা ঠিক সেরকম ছিল না। যেটা হচ্ছে পানিতে পড়ে মানুষ মারা গেলে যে কালারটা হয়, একটু উজ্জ্বল কালার হয়ে যায় মানুষের কালারের মধ্যে, ঠিক ওই কালারটা। উনি এটা দেখে আশ্চর্য হয়ে যান, উনি চিৎকার করে সবাইকে ডাক দেন, লোকজন সবাই আসে, এসে দেখে কেউ নেই, সবাই ওনাকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে দেয়। উনি ঠিকঠাক পরদিন ওনার ঠিকঠাক যাচ্ছে, পরদিন ঠিক একই সময় ওনার সেম ভাবে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি যেটা দেখেন সেটা হয়তো দেখার জন্য কোনো দিনও মানে প্রিপারেশন ছিল না ওনার। উনি দেখে যে ওনার সেই ছোট ভাইয়ের পাশে শুয়ে আছেন ওনারই একজন কপি, একদম উনি শুয়ে আছেন লাশ হয়ে, ঠিক সেম ভাবে পানিতে পড়ে মারা যাওয়ার মতো সাদা বর্ণের একটা লাশ, ওনারই লাশ উনি নিজেই দেখতে পান। এটা দেখে উনি আবারও চিৎকার করে ওঠেন, চিৎকার করে সবাই আসে, সবাই আসলে ঠিক ওই দিনের মতোই ওনাকে সবাই সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেন। কিন্তু আজকের ঘটনা আজকের ব্যাপারটা ওনার একটু ভিন্ন ছিল, যেটা হচ্ছে ওনার সাথে সাথে জ্বর উঠে যায়, অনেক ট্রিটমেন্ট করার চেষ্টা করা হয় জ্বর কমানোর জন্য, কিন্তু কোনোভাবে ওনার জ্বর কমতে ছিল না, সেই জ্বরে থাকা অবস্থায় সেই লোকটির কোমা চলে যান একটা সময়। রাসেল ভাই, এ ছিল আমার এই ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকে ঘটনা পাঠিয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেননি, এবং আমি সেই রকম কিছু ঘটনা আছে পড়ে শোনাবো। তার আগে আমরা ছোট বিরতি চাই এবং নতুন অতিথিকে নিয়ে আসি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Right, the night comes alive with Grameenphone. এবং এই বৃষ্টি যেখানে যখন হচ্ছে সমস্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেই সময় আশা করছি ভূতাফেম সবাই আমাদের সাথে অনেক বেশি এনজয় করছেন, এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এখন পর্যন্ত। এবং আমরা এই মুহূর্তে যেটা করতে পারি আপনার জন্য, সেটা হচ্ছে একটা ইমেইল পড়ে শোনাতে পারি। সেই ইমেইলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, এবং তিনি লিখেছেন যেভাবে সেভাবেই বলি আমাদেরকে লিখেছেন। তার প্রথমে তার নাম আসাদুল্লাহ আল গালিব, তার ঠিকানা হচ্ছে জামগ্রাম তাহেপুর বাগমারা রাজশাহী। ঘটনাটা পড়ে শোনার জন্য অনুরোধ করেছেন তিনি। লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন, আপনি সবসময় ভালোর দলে। ঘটনাটি আমার এক বড় চাচুর সাথে ঘটে যাওয়া এবং তার কাছ থেকে শোনা, আমি যেভাবে শুনেছি সেভাবে বলছি। ঘটনাটি আজ থেকে দুবছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং সেই দুই বছর আগে এক ভয়ঙ্কর রাত্রি, এবং সেই তার আম্মু অর্থাৎ আমার দাদি সেবার রাজশাহী মেডিকেলে ভর্তি ছিলেন কোন একটা বড় অপারেশনের জন্য, এবং ঘটনার দিন বেশ বৃষ্টি নামছিল কারণ সময়টা ছিল বর্ষাকাল। ধরে নিতে পারি যে আমাদের আজকে রাতের মতোই একটা রাত। এবং দুপুরবেলা আমার চাচা বাসা থেকে মেডিকেলে এসে তার মার সাথে দেখা করে ডাক্তার কিছু মেডিসিন নিয়ে আসার জন্য বললেন যে আবার রাত্রে অপারেশন আজকে বললেন যে রাত্রে অপারেশন করবেন। তিনি লক্ষ্মীপুর বাজারে গিয়ে যখন মেডিসিন নিয়ে আসবেন, ঠিক সেই সময় তখনই মেডিকেলের মেইন গেটে একটা লোকের সাথে ধাক্কা খেলেন এবং মেডিসিনগুলো পড়ে গেল। বৃষ্টির কারণে আকাশে অনেক মেঘ থাকায় তিনি সেদিন দুপুরবেলায় মনে হচ্ছিল যে অনেক অন্ধকার। চাচা এক হাতে ছাতা ধরে আরেক হাত দিয়ে ঔষধ তোলার চেষ্টা করছিলেন, হঠাৎ লোকটি এসে বলল, সরি আমি তুলে দিচ্ছি। চাচা অবাক হয়ে লোকটির দিকে তাকিয়ে দেখলেন যে লোকটির চেহারা একেবারে ভিন্ন রকম, উচ্চতা ছিল প্রায় 6 ফুট, গায়ের রং ছিল কালো কুচকুচে, আর গলায় মনে হচ্ছে রশি বেঁধে রাখলে যেমন দেখায় ঠিক তেমন। অনেক লোকজন থাকার কারণে চাচা ভয় পাননি, কারণ মেডিকেলে অনেক রকম লোকের অনেক রকম লোক থাকে। তাই চাচা তখন ওষুধ নিয়ে ফিরবেন, হঠাৎ লোকটির দিকে তাকিয়ে দেখল যে লোকটি পেছনে মনে হচ্ছে কেউ যেন খুব বাজেভাবে কুপিয়েছে এবং অবিরাম রক্ত পড়ছে। তখন চাচা খুব ভয় পেয়ে গেল এবং তার সাথে চাচার বড় ভাইয়ের সাথে দেখা হলো। বড় ভাই বলল যে কিরে, বড় ভাই যেটা বললেন যে আচ্ছা বড় ভাই যেটা বললেন যে কিরে এতক্ষণ লাগে ওষুধ নিয়ে আসতে, সেই তিনটায় গেলি আর এখন কয়টা বাজে দেখতো? চাচা পকেট থেকে মোবাইল বের করে দেখে সন্ধ্যা 8:45। চাচা অবাক হয়ে তার বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলছে, আরে আমি গেলাম আর আসলাম, 4 ঘন্টার বেশি সময় লেগে গেল। কিন্তু ব্যাপারটা হলো মেডিকেল থেকে লক্ষ্মীপুরের বাজার যেতে এত সময় লাগার কথা না, এবং 20 মিনিটের মধ্যেই প্রায় চলে আসার কথা, এবং তার চেয়ে কম সময়ে আসতে এবং 20 থেকে 30 মিনিট তার চেয়ে কম সময় আসতে পারবে। এদিকে তার ফোনে যে প্রায় 30 বারের মতো ফোন এসেছে তাও সে বুঝতেই পারেনি। সেখানে আর কথা না বাড়িয়ে চলে গেল ডাক্তারের কাছে গিয়ে মেডিসিনের পরে চাচা ভাবতে লাগলো, এবং মেডিসিন দেওয়ার পরে চাচা ভাবতে লাগলো যে আমার সাথে কি হলো এটা, আমি মোটে সময় নিলাম 30 মিনিটের মতো আর দেখছি এত সময় লাগলো। তখনই মনে পড়ল ওই লোকটির কথা, যে লোকটিকে তার সে যে অবস্থা তাতে মেডিকেলে ভর্তি থাকার কথা কিন্তু সে বাইরে ঘুরে বেড়াচ্ছিল। যা হোক, সে রাত্রে দাদির অপারেশন হলো ভালোভাবে। রাত্রে থাকার জায়গা না থাকায় মেডিকেলের বারান্দায় বিছানা পেতে শুয়ে পড়ল একা। আর তার বড় ভাই বাড়ি গিয়েছিল, ওয়ার্ড নাম্বারটা আর বললাম না। রাত প্রায় তখন 12টা, এবং রাত 12টা চাচার ঘুম আসছে না, এমনিতেই বৃষ্টির কারণে ঠান্ডা ঠান্ডা, তারপরেও চাচার কেমন জানি একটু গরম লাগছিল। এবং বারান্দা দিয়ে আরেকজন অনেক লোকজন যাওয়া আসা করছে, তাই খুব একটা কিছু মনে করছেন না তিনি চাচা। হঠাৎ ঘুমিয়ে পড়লেন, কিছুক্ষণ পর চাচা খেয়াল করলেন কেউ তার শরীরে হাত দিয়েছে। চাচার ঘুম ভেঙে গেল, উঠে দেখে তার বড় ভাই। তখন বলল, কিরে তুই কি করছিস আর ঘুমাসনি কেন? তার ভাই কোনো উত্তর দিল না, সে বারান্দা দিয়ে সোজা হাঁটতে লাগলো, পেছন পেছন চাচাও হাঁটতে লাগলো আর বলছে, কিরে ওইদিকে কোথায় যাস, এখানে আয়। কোনো উত্তর দিচ্ছে না, সে চলে যাচ্ছে। যত চাচা জোরে জোরে যাচ্ছে তার ভাই তত জোরে জোরে যাচ্ছে। এমন করতে করতে একেবারে যেখানে গিয়ে থামলো সেটা হলো মেডিকেলের মর্গ। হঠাৎ চাচা খেয়াল করল তার ভাই মর্গের সামনে গিয়ে তার দিকে তাকালো। চাচা দেখল যে সেই লোক যাকে সে দুপুরবেলায় মেডিকেলের গেটে দেখেছিল, কিন্তু তার মুখ দিয়ে কান দিয়ে রক্ত বের হচ্ছিল, তার হাত দিয়ে নিজের বুক চিরে সে হচ্ছে কলিজা বা কিছু একটা বের করছে, এরকম একটা দৃশ্য সে দেখল। এবং তার পুরো শরীর তখন অবশ হয়ে যাচ্ছিল, সে জোরে চিৎকার দিল। আর তখনই আশেপাশে থাকা লোকজন কাছে এসে বলল, এই যে ভাই কি হয়েছে, চিৎকার দিচ্ছেন কেন? চাচা আর অবাক হয়ে দেখলেন যে তখন সকাল হয়ে গেছে, যা ভয়ে কাঁপছিলেন আর কোনো কথা বলতে পারছিলেন না। একটু পরে তার ভাই বাড়ি থেকে আসার পরে বলল, কি হয়েছে তোর? সে পুরো রাতের ঘটনা বলল, কিন্তু সে যেখানে ঘুমিয়েছিল সকালেও সেখানেই ছিল, তাহলে কি স্বপ্ন দেখেছিল? সেটা সত্যি যদি সেটা স্বপ্ন হয় তাহলে দুপুরেও কি স্বপ্ন দেখছিল? দুপুরে তো ভাই যে সেখানে ছিল চাতা, এবং তাই চাচার মনে আজও এই প্রশ্নের কোনো উত্তর মেলেনি। এবং সেই দিন বাড়ি আসার পরে তার বড় ভাইয়ের থেকে যায়, এবং 5 দিন থাকার পর তাকে তার মাকে বাড়িতে নিয়ে আসা হয়। এবং তারপর চাচা তো নিশ্চয়ই মানে যেটা বোঝা গেল যে হসপিটালে যাননি। এবং এই ব্যাপারটা হচ্ছে পুরো জিনিসটা তিনি স্বপ্নের মধ্যেই, হ্যাঁ অনেকেই ভাবতে পারেন যে এটা কিভাবে সম্ভব, একটা লোককে দেখলেন যে কাটা ছেঁড়া অবস্থায় একটা লোক ঘুরে বেড়াচ্ছে, সেই লোকটাকে আবার আরেকজন লোক ডেকে নিয়ে তাকে মর্গে নিয়ে গেলেন এবং সেখানে দেখালেন সেই লোকটাকে, এটা কেমন ভাবে সম্ভব? ট্রু। এবং সেই জন্যই এই ঘটনাটার মেইন ব্যাপারটা হচ্ছে যে যিনি এই ঘটনাটা এক্সপিরিয়েন্স করেছেন, যার এক্সপিরিয়েন্স হয়েছে তিনিও কনফিউজড যে তিনি কি পুরো জিনিসটা স্বপ্নে দেখেছেন নাকি ব্যাপারটা আসলে সত্যি ঘটেছে, উনিও কিন্তু শিওর না। এবং এই প্রশ্নের উত্তর উনিও খুঁজছেন, যদি ব্যাপারটা স্বপ্নের মধ্যে ঘটে থাকে তাহলে এরকম স্বপ্ন দেখতেই পারেন, হয়তো একবারের জায়গায় 2 বার দেখেছেন, প্রথম অংশ দেখেছেন তারপর দ্বিতীয় অংশ দেখেছেন, বাট যদি সত্যি সত্যি এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে তো ব্যাপারটা অন্যরকম। আর তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এরকম স্বপ্ন আসলে কেউ আমরা দেখতে চাই কিনা। আমার তো মনে হয় আজ এরকম ধরনের স্বপ্ন আমরা কেউ দেখতে চাই। যাই হোক, রায়হান ইসলাম ফেসবুকে লিখেছেন যে আমরা 8 জন মিলে শুনছি, তন্ময় চক্রবর্তী আমাদেরকে লিখেছেন, ভূত এফএম রক্স ফেসবুকে পড়ছে এগুলো। আব্দুল আহাদ কামরান আমাদের ম্যামসিং থেকে লিখেছেন, ঢাকা থেকে আমাদের সাথে আছেন। এছাড়াও আহানাফ জরিফ আমাদের ঢাকা মতিঝিল থেকে আমাদের সঙ্গে রয়েছেন, খুলনা থেকে আমাদের সঙ্গে রয়েছেন, মারিনা আজম মুক্তা, জুয়েল রানা আমাদের সাথে রয়েছেন, অনিক আমাদের সাথে রয়েছেন, নরসিংদী থেকে এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন স্বপ্নীল আহমেদ সহ আরো অনেকে, এবং আমাদেরকে যারা এসএমএস করছেন তাদের এসএমএস আমরা একটু পড়ে ফেলতে চাই। এবং আমাদেরকে এসএমএস করছে হৃদয়, ডিএসপি বংশাল, মুকিম বাজার পুরান ঢাকা থেকে লিংক রোড বৈশাখ, আচ্ছা লিংক রোড থেকে নামটা পড়তে পারি, আগে নামটা লিখবেন প্লিজ, তারপরে জায়গার নাম। সুপ্তি বর্ণ এবং হরিয়া আমাদের নেত্রকোনা থেকে এসএমএস করেছেন, সাগর বরগুনা থেকে আমাদের এসএমএস করেছেন, লাস্ট স্টোরিটা ভালো লেগেছে সেটা জানিয়েছেন, উচ্ছ্বাস খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন, রতন বাগেরহাট থেকে আমাদের লিখেছেন, আমাদের এখানে লিখেছেন ওয়াই এ ইমন ময়মনসিং থেকে, শামীম ঢাকা থেকে আমাদের সাথে রয়েছেন, জুবায়ের খিলগাঁও থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে রয়েছেন রিকিয়া চিটাগাং থেকে, এছাড়াও ফিরোজ ওয়াবদা খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন, শুভ ওয়াসা রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন, এবং তিনি বলছেন যে রাজশাহী ঘটনা শোনাবার জন্য থ্যাঙ্কস দিয়েছেন তিনি, এবং বলছেন ইটস ট্রু স্টোরি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ফুর্তি ইকবাল আমাদের সাথে রয়েছেন নারায়ণগঞ্জ থেকে, এছাড়া আমাদের সাথে রয়েছেন আরো অনেকেই, মোহাম্মদ জয়নাল আবেদিন আমাদের সাথে রয়েছেন নোয়াখালী থেকে, এছাড়াও হাসান খান সিলেট থেকে আমাদের সাথে রয়েছেন, তুর্য মোহাম্মদপুর থেকে আমাদের সাথে রয়েছেন, তিন মাস থেকে তিনি ডেইলি শুনছেন, এবং ফয়সাল সিলেট থেকে আমাদের সাথে আছেন, দিশা ময়মনসিং থেকে আমাদের সাথে রয়েছেন, ইব্রাহিম হুসাইন ধানমন্ডি থেকে রয়েছেন, আরাফ রয়েছেন উত্তরা থেকে, এবং এবং তিনি বলছেন আই এম ওয়ান অফ দ্য বেস্ট ফ্যানস। আচ্ছা ওকে, তো আমরা আমার যেটা মনে হয় যারা ফ্যান রয়েছেন, যারা বুদ্ধা ফ্যান পছন্দ করেন, তাদের সবচেয়ে বড় যে ব্যাপারটা অনুরোধ করবো সেটা হচ্ছে আগামী সপ্তাহে আমরা নতুন এবং পুরনো সবাইকে মিলিয়ে আমরা একটা এপিসোড করতে চাই, সুতরাং সেইখানে আপনার ঘটনা পাঠিয়ে দিন, এবং স্টুডিওতে যারা আসতে চান তারা প্লিজ 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 আগামী রবিবারের মতো চেষ্টা করবেন, রবি অথবা সোমবারের মতো চেষ্টা করবেন আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিতে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখন আমরা পরবর্তীতে আর একটা ঘটনা শুনতে পারি, এবং আমাদের আরও একজন অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন, তার কাছে চলে যাচ্ছি আমরা, তার কাছে আমরা একটা ঘটনা শুনবো, আপনার নামটা প্লিজ একটু বলবেন কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শুভ্রা, আমি এসেছি আজিমপুর থেকে, আজিমপুর কলোনি থেকে।
ওকে,
থ্যাংকস ভাইয়া আমাকে আসলে কাহিনীটা বলতে দেওয়ার জন্য। আমি একটু সংক্ষিপ্ত করে বলছি, ঘটনাটা আসলে আমার এক ভাইয়ার, সে ভাইয়া তো রিসার্চ ফার্মে জব করে, তো ওনাকে ফিল্ডে যেতে হয়, ফিল্ডের কাহিনী টাহিনী ওনার কিছু আছে, তো ওনার একটা কাহিনী আমার সাথে উনি শেয়ার করেছিল, খুব ভয়ানক একটা কাহিনী আমার কাছে মনে হয়েছে। সে কাহিনীটা আমি ভাইয়ের নামটা একটু বলি, ভাইয়ের নামটা হচ্ছে হামিদ হোসেন। তো ভাইয়া যেটা বলল আমি সেভাবেই বলছি, উনি সিলেট একবার গিয়েছিল রিসার্চের কাজে, তো ওনার কাজ শেষ হয়ে যায় রাত দশটার দিকে। যখন তার কাজ শেষ হয়ে যায় তিনি চিন্তা করেন যে আমি এখন আবার হোটেলে যাব, থাকবো, তার চেয়ে রাতে জার্নিটা করে সকালবেলা বাসে চলে যাই, বাসে গিয়ে রেস্ট নিই। তো যথারীতি উনি 11টার দিকে পৌঁছলেন, পৌঁছে 12টার দিকে গাড়ি ছাড়লো, সে গাড়িতে উঠে ঘুম ভাব হয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে ওনার কাছে প্রায় 1-1.5 ঘন্টা পরে উনি হুট করে জেগে যায়। জেগে যাওয়ার পরে আশেপাশে তাকিয়ে দেখে বাসে কোনো মানুষ নেই, মানে পুরো ভর্তি বাস, অথচ উনি জেগে দেখে যে কোনো মানুষ নেই, কোনো প্যাসেঞ্জারই নেই। দেন সে উঠে চিন্তা করে যে বাসে প্যাসেঞ্জার নেই, কোনো সমস্যা হলো কিনা বা কোনো গাড়ি নষ্ট হয়ে গেল কিনা। তো ঘুম থেকে জেগে সে যখন এটা দেখে সামনে যায়, সামনে গিয়ে দেখে যে কোনো হেল্পারও নেই, ড্রাইভারও নেই, অথচ গাড়ি কিন্তু চলছে, গাড়ি রানিং চলছে। এমন সময় সে এটা যখন নোটিস করে তখন খুব ভয় পেয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, তাহলে কি গাড়ি ব্রেক ফেল করলো? সে মানে অনেক সাহসী, তো সে এটা চিন্তাই করতে পারছে না যে আসলে প্যারানর্মাল কিছু হচ্ছে তার সাথে। তো সে কি করলো তখন ওই মুহূর্তে যখন দেখছে যে না, গাড়ি ঠিকভাবেই চলছে, গাড়ি কোনো ব্রেক ফেলও করছে না, বা গাড়ি হর্ন দিচ্ছে, আবার সামনে দিয়ে কোনো গাড়ি আসলে সেটা সাইড দিচ্ছে, ঠিকভাবে চলছে গাড়ি। তো সে ওটা সামনে গিয়ে দেখে আবার পিছনে চলে আসে, ওনার সিটে চলে আসে, সিটে এসে বসতে না বসতে দেখে যে ওনার পাশে যে লোকটা ছিল সেই লোকটা ঠিকই আছে। সেই লোকটা বসার পরে উনি আর কি চিন্তা করে যে এত মানুষ, প্যাসেঞ্জার আর কেউ নেই, উনি একা। তো উনি ওনার দিকে তাকালো, তাকানোর পরে ওই লোকটা এমন ভাবে ওনার দিকে অ্যাটিটিউড করলো, বা এমন ভাবে তাকালো, এমন ভাবে হাসলো, মনে হয় এটা সবসময় হয়, মানে এটা একটা খুব নর্মাল একটা বিষয় এরকম মনে হচ্ছিল। দেন সে কিছু বলার আগে ওই লোকটা জিজ্ঞেস করে, বলতেছে যে ভাই কি ভয় পাইছেন? তখন উনি চিন্তা করে যে কি বলবো, এখন এটা আমার কি বলার আছে, আমি কি বলবো। তারপর উনি তারপর সাহস করে জিজ্ঞেস করে যে আচ্ছা ভাইয়া, প্যাসেঞ্জার আর সব প্যাসেঞ্জার কোথায়, আর মানুষগুলো কোথায়? পরে বলে এখান থেকে জাস্ট 5 মাইল যাওয়ার পরে সব বুঝতে পারবেন। উনি ওই একটা এক্সাইটমেন্ট কাজ করে ওনার, যে 5 মাইল পরে গিয়ে জানতে পারবো আমি, মানে ওনার ঘুম ঘুম ভাব ধরেও না, প্লাস উনি জেগে থাকে যে দেখতে পারবো যখন তখন একটু ওয়েট করি। জিনিসটা এখনো তার কাছে ক্লিয়ার হচ্ছে না, যেহেতু এখনো ড্রাইভার নেই, কোনো হেল্পার নেই, তারপর গাড়ি চলছে। দেন 5 মাইল যাওয়ার পরে সে দেখে যে ওটা তো চারপাশে পাহাড় গাছপালা ছিল, অন্ধকারও ছিল মোটামুটি, তো চারপাশে তাকিয়ে দেখে যে গাছগুলো ছিল সে গাছগুলোর মধ্যে প্যাসেঞ্জার গুলো সব ঝুলছে, অনেকটা ফাঁস দেওয়ার মতো, মানুষ মানে ফাঁসি দিলে যেরকম অবস্থা থাকে সেরকম ভাবে সারা শরীর এরকম সাদা হয়ে আছে, চোখ বড় বড় হয়ে আছে, জিভ বের করে আছে, এই চারপাশ দিয়ে মানে দুপাশ দিয়েই যে গাছগুলো আছে সে গাছগুলোতে মানুষ ঝুলছে এবং রশিতেই ঝুলছে প্যাসেঞ্জার গুলো। তখন সে ওটা দেখে মানে চিন্তা করে যে আমি এটা কি দেখছি, আর এসব জিনিস কিন্তু মানুষ নোটিস করে নর্মালি কয়েক সেকেন্ড, কিন্তু উনি যেটা আমাকে বললো যে শুভ্র আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট এটা জিনিসটা আমি দেখছি, গাড়ি চলছে আর আমি পাশ থেকে দেখছি। আমি তখন যে কি বলবো বা কি করবো, আমার পাশের লোকটাকে আমি কি বলবো আমি সেটাও বুঝতে পারছি না। আমি দেখলাম, দেখার পর দেখতে দেখতে আমি এই যে চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করে আমার সারা জীবন আমি যত সুরা জানি সব সুরা টুরা পড়া শুরু করলাম, সুরা পড়লাম, আল্লাহর নাম নিলাম চোখ বন্ধ করতে করতে। এখন মাঝখানে একবার আমি তাকাবো যে সেই সাহসটা আমি পাচ্ছিলাম না, তারপর যাই হোক সাহস করে তাকালাম। তাকানোর পর আমি বুঝতে পারছি না যে আমি তাকিয়ে আছি না চোখ বন্ধ করে আছি। তার কারণ হচ্ছে আমি যখন তাকালাম আমি বুঝতে পারছি যে গাড়ি চলতেছে, আমি গাড়ির ভিতরে বসে আছি, কিন্তু আমি তাকানোর পরে কোনো আলো দেখলাম না, গাড়ির ভিতরে কোনো আলো নেই, গাড়ির বাইরে যে সামনে লাইট থাকে পেছনে লাইট থাকে তার সেখানেও কোনো আলো নেই, একদম খুব দূর দূরান্ত থেকে একদম সোডিয়াম লাইটগুলো দুই একটা দেখা যাচ্ছে আর কিছুই বোঝা যাচ্ছে না। দেন আমি আবারও মানে চোখ বন্ধ করে আবারও সুরা পড়তে শুরু করলাম, দেখি যে আস্তে আস্তে মানুষের কথাটা শোনা যাচ্ছে, মানুষের কথাটা আস্তে আস্তে মানে দুই একটা কথা শোনাচ্ছে, হুট করে একটা মানে হোটেল, আমি না হোটেলের নামও বলছি না, গাড়ির নামও আমি বললাম না, তো হোটেলের সামনে নামানোর পরে আজান দিল ফজরের, দেন সবাই মিলে নামলো, নেমে কয়েকজন নামাজ পড়লো, সেও নামাজ পড়লো। এখন নামাজ পড়ার পরে তার কাছে জিনিসটা মনে হচ্ছে যে আমি আসলে এতক্ষণ যাদেরকে দেখলাম তারা তো আমার সাথেই আছে, আবার তারা কয়েকজন আমার সাথে নামাজও পড়ছে, তাহলে আমি কি দেখলাম, এটা কি স্বপ্ন নাকি বাস্তব? তারপর সে বাসে উঠে, বাসে উঠে দুই একজনের সাথে কথা বলে যে ভাই গাড়ি কি কোথাও থামছিল, আপনার কোথাও নামছিলেন? বলে না গাড়ি তো এখানেই থামলো। তো তখন সে যাই হোক ওখান থেকে নামাজ পড়ে আবার রওনা দেয়, 6টার দিকে সে পৌঁছায় ঢাকায়। ঢাকায় এসে পরে সবাই নামে নর্মালি, ওনার সাথে যে লোকটা ছিল সেই লোকটা শুধু একটা কথাই বলে যে আজকে সাথে ছিলাম বলে রক্ষা পেয়েছেন। তো এই কথাটা যখন বলে তখন সে আবার চিন্তা করে কি ব্যাপার, এই লোকটা এ কথা কেন বললো? এই কথাটা বলে লোকটা যে শুরু করে হাঁটা, উনিও জাস্ট ওনার পিছনে পিছনে হাঁটা শুরু করে, কিন্তু অলিতে গলিতে যাই হোক হয়তো আর খুঁজে পায় না। ভাইয়া এখনো পর্যন্ত ট্রাভেল করে এবং যদি সিলেটের কোনো ট্রাভেল পায় সে কখনো সেটা মিস করে না এবং ওই বাসে ট্রাভেল করে এবং চেষ্টা করে রাতের বেলায় জার্নিটা করতে, কারণ সে এখনো পর্যন্ত কাহিনীটা জানতে চায়, কারণটা জানতে চায় যে আমার সাথে কি হলো এটা এবং এটা কি আসলেও হয়েছে আদৌ। তো এই হচ্ছে ব্যাপার। আর উনি এখনো পর্যন্ত বিয়ে করেনি, আনম্যারিড, তো যার কারণে হয় কি উনি ওনার বাসায়ও কিছু জিনিস নোটিস করে, যেমন উনি তো একা থাকে একটা ফ্ল্যাটে, দেখা যায় যে হয়তো বা শুয়ে আছে মনে হচ্ছে, এটা অবশ্য ভূতের ফিল্মের আগেও হয়তো অনেকে বলেছে, বাট উনি ওই জিনিসটা উনি নোটিস করে যে শুয়ে আছে, তার পাশে হয়তো কাউকে মনে হচ্ছে যে সাদা কাপড় পরে শুয়ে আছে এবং সে হাত দিলে ধরতেও পারে সেটা। মজার বিষয় হচ্ছে ওনার ওর মানে যখন ফার্স্ট টাইম উনি এটা নোটিস করেছে ওনার সাথে একটা বালিশ ছিল, সে বালিশও সে ইউজ করে না, কোনো কোল বালিশও ইউজ করে না, তারপরও উনি এটা পায়, আবার পায় যে হয়তো চেয়ারটা নেড়ে ওনার পাশে কেউ বসে আছে ওনাকে দেখছে। উনি যখনই হয়তো তাকালো বা ভালোভাবে দেখছে দেখা যাচ্ছে যে ওই একটা ছেলে মানুষের মতো টাইপের কেউ একজন বসে আছে ওনার পাশে, উনি কথা বলার মতো সাহস পায় না। তো এটা ব্যাপারটা অনেক সময় হয় কি বোবায় ধরার মতো একটা ব্যাপার অনেকে মনে করে, কিন্তু উনি বললো যে আমি দেখতে পাচ্ছি, আমি স্বপ্নে বা চোখ বন্ধ করে দেখছি এমন না, আমি দেখতে পাচ্ছি যে সে আমার সামনে চেয়ারে বসে আমাকে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলারও আমার সাহস নেই, আমি কিছু বলতেও পারি না, আবার অনেক কিছুও ধরতে পারি না। তো এই ছিল ওনার কাহিনী। নর্মালি উনি সবকিছু এখনো নোটিস করে মাঝে মধ্যে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কালকে সন্ধ্যাবেলার যে খবর সেই খবর অনুযায়ী যে রোয়ান ওয়াজ অ্যাবাউট 860 কিলোমিটার সাউথ ইস্ট অফ চিটাগং পোর্ট অ্যান্ড 840 km southeast of Cox's Bazar Port and 705 km southeast of Paira Port. So এটা হচ্ছে আমরা সবাই এখনো আশা করছি যে এটা এটা অনেক দুর্বল হয়ে যাবে এবং অনেক উইক হয়ে গিয়ে তারপরে আমাদের এখানে হয়তো বৃষ্টি বা অন্য কিছু একটা এফেক্ট পড়বে, বাট সিডারের মতন কোনো ভয়ঙ্কর কিছু ঘটবে না এবং সেরকম ঘটবে এতটা স্ট্রংগারও না, এটা মানে স্ট্রং না এতটা সিডারের মতন। বাট আশা করছি যে সবাই যে আপনাদেরকে যারা আপনাদের কর্তৃপক্ষ যেখানে যে যারা আছেন এবং আপনাদের স্থানীয় কর্তৃপক্ষ যারা বিশেষ করে যারা কক্সবাজার চট্টগ্রাম মংলা এই সমস্ত জায়গায় রয়েছেন তারা প্লিজ একটু চেষ্টা করবেন যে সেই কর্তৃপক্ষর কথা অনুযায়ী নিরাপদ স্থানে পৌঁছে যাওয়ার জন্য। আপনাদের জন্য অনেক ভলেন্টিয়ার অলরেডি কাজ করছেন যেটা আমরা পত্রিকায় পড়তে পাচ্ছি এবং অলরেডি অনেক জায়গা শেল্টার তৈরি করা হয়েছে যেখানে আপনারা নিরাপদে থাকতে পারবেন। সো আমরা চাই যে সবাই সেফ থাকুক, আমরা চাই সবাই সুস্থ থাকুক, শুনে থাকুক এবং একটা মানুষও যেন কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন না হয়, এটাই আমাদের আশা থাকবে। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে আমাদেরকে অনেকেই লিখছেন এবং আমাদের রেডিও ফুর্তি যে পেজ রয়েছে www.facebook.com/radio.furti এখানে লিখেছেন আদিত্য সরকার হিমেল সৌদি আরব থেকে। অবশ্য যদিও তিনি এখন পর্যন্ত রয়েছেন ময়মনসিংহ এর কোনো একটা জায়গায় কাজ করছেন, তিনি এখানে সৌদি আরব কেন লিখেছেন আই ডোন্ট নো, আপনারা জিজ্ঞেস করতে পারেন তাকে। আমাদের আমাদের রেডিও ফুর্তির পেজে তিনি লিখেছেন। জাহাঙ্গীর আলম রুবেল আমাদেরকে এখানে লিখেছেন যে রাসেল ভাইয়া কিশোরগঞ্জ থেকে তিনি শুনছেন আমাদেরকে। রুবেল হৃদয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন মেঘহীন নীল আকাশ, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন এমডি ইব্রাহিম খান নাবিব নাইব, এছাড়াও হিমেল হাসান আমাদের সাথে রয়েছেন, নওরিন নিশাত শান্ত নাকি নাকি এটা শেয়ন্ত্রী, আচ্ছা নরিন নিশাত শিয়ন্তী আমাদের সাথে রয়েছেন এবং তিনি লিখেছেন যে তিনি জিব্রান ভাই, সুমন ভাই, সাকিব ভাই তাদেরকে অনেক মিস করেন। রাইট, আমরাও খুব মিস করি এবং আমরা চাই যে সত্যি যদি আবারও একসাথে কাজ করা যেত, যদি সবাই যদি ব্যস্ততা কমিয়ে যদি একসাথে কাজ করতে পারতাম তো ভালোই হতো। আমাদেরকে এমডি পলাশ আমাদের এখানে লিখেছেন, আমি পলাশ। এছাড়াও আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে আরো অনেকেই ফেসবুকে লিখছেন রেগুলার, আমাদের সাথে লিখেছেন যে মনির আব্বাস, এছাড়াও আব্বাস আকবর শিকদার আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন শামসুল হক, আমাদের সাথে রয়েছেন আদিত্য সরকার, হিমেল সহ আরো অনেকে। তো আপনি যদি আসতে চান, আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radio40.fm which is bhutafm@radio40.fm। স্পেশালি আমরা খুঁজছি যারা আগামী সপ্তাহে আমাদের স্টুডিওতে এসে ঘটনা বলবেন, সুতরাং অবশ্যই 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 আপনারা নতুন হন বা পুরনো হন আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, যে ফোন নাম্বারটাতে ফোন করলে আপনাকে পাওয়া যাবে এবং সেই ফোন নাম্বারটিতে আপনারা মানে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা হয়েছে এরকম ফোন নাম্বার অবশ্যই দিবেন। সে মানে অফ হয়ে গেছে বা অফ অনেকদিন বহুদিন ব্যবহার করছেন না এরকম কোনো ফোন নাম্বার প্লিজ দিবেন না, সেখানে আমরা আপনাদের সাথে যেন যোগাযোগ করে আপনাদেরকে পাই এবং আপনাদের ইনভাইট করতে পারি। আমরা একটা ছোট্ট বিরতি যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দ্য নাইট কামস অ্যালাইভ with Grameenphone.
Yes, the night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, আমি রাস্তা বাসীর সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM এ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা একটু প্লিজ বলবেন তারপর আপনার ঘটনা শুনবো আমরা।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আসমা বলছি, আমি আজিমপুর থেকে এসেছি। তো আমি আমার গ্রামের একটা ঘটনা বলছি, আমার কাজিনের সাথে ঘটা। তো ওরা রাত্রে বাড়িতে ফিরছিল সাড়ে 12টা নাগাদ বাজার থেকে খেলা দেখে। তো হঠাৎ করে মানে একজন বাড়িতে উঠে যায়, আরেকজন পুকুর পাড় ধরে হাঁটতেছে, হঠাৎ করে একটা ধাক্কা লেগে পড়ে যায়। তখন সে আর কি যখন ধাক্কা খেলো তখন আসলে বুঝতে পারেনি যে কিসের সাথে ধাক্কা খেলো, কিন্তু তার মনে হচ্ছিল যে একটা বাতাস তাকে ধাক্কা মারলো। তখন সে পড়ে গিয়ে পড়ার পরেই তাকে চুবানো শুরু করেছে। তো খুব ঝাপটা ঝাপটি করার পরে এক সময় ওনাকে বাড়ি থেকে শব্দ পেয়ে উঠায় নিয়ে গেল বাড়িতে। তো সবাই ভাবছে যে আমার যে যে কাজিনটা ওর সাথে ছিল সে হয়তো এই এরকম কিছু একটা করেছে, কিন্তু সে সারা রাত কোনো কথা বলতে পারেনি। পরদিন সকালবেলা সবাই যখন জিজ্ঞেস করলো, সবাই দেখতে আসলো, জিজ্ঞেস করলো যে তোমার কি হয়েছিল, তখন সে বলতেছে যে আসলে আমি আমি নিজেই বুঝিনি, যে প্রথম বুঝতে পারিনি যে কি হলো, আমি পুকুরে পড়ে গেলাম কেন, হঠাৎ করে একটা ধাক্কা লাগলো বাতাসের মতো পড়ে গেলাম, তো আমার ঘাড়ের উপরে এত ভারী একটা হাত আর এরকম করে আমাকে চুবাচ্ছে এত বড় একটা মানুষ। তো এটা দেখার পরে সে আসলে অনেক মানে ভয় পেয়েছিল, তো অনেক দিন তার জটর ছিল। তো এ হচ্ছে আমার ঘটনা, কিন্তু আসলে এটা যদি উনি না বলতে পারতো বা মারা যেত তাহলে এটা নিয়ে কিন্তু বিরাট একটা সমস্যা হতো, যে সবাই ভাবতো যে ওর সাথে গেল, ওর সাথে খেলা দেখে ফিরছে, কি এরকম হলো যে ও এইভাবে ওকে মেরে ফেললো। এই হচ্ছে আমার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই এসএমএস করছেন এখনো পর্যন্ত, জেগে আছেন যারা, এবং জাহিদ হাসান আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি রাব্বি শনির আখড়া থেকে। এছাড়াও আশিকুজ জামান আমাদের সাথে রয়েছেন এবং তিনি ছিলেন বুতাফাম ইজ অ্যামেজিং, আমাদের সাথে রয়েছেন। দেখতে পাচ্ছি তুহিন এবং মহিন রামগঞ্জ থেকে, এমডি পুতন আমাদের সাথে, ইমরান আমাদের সাথে রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন বাপ্পি চাপাই নবাবগঞ্জ থেকে, আর আরমান আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি বুড়ি, এবং তিনি লিখেছেন সোফার স্টোরি ভালো হচ্ছে। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি বাবু আর কবিতা, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সুব্রত ম্যামেন সিং থেকে, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ জয়নাল আমাদের সাথে রয়েছেন, শামস, এছাড়াও আমাদের সাথে রয়েছেন লিখন ইসলাম মিরপুর থেকে, হৃদয় আমাদের সাথে রয়েছেন রাজেন্দ্রপুর থেকে, এছাড়াও বাহার খিলগাঁও থেকে আমাদের সাথে রয়েছেন, সাগর, এছাড়াও আমাদের সাথে রয়েছেন আরমান এবং তার ভাই সোহাগ, শুভ গোপালগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন, আরাফ উত্তরা থেকে আমাদের সাথে রয়েছেন, এবং তিনি লিখেছেন লাস্ট স্টোরি ওয়াজ উইয়ার্ড আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও শিপু এবং আমাদের সাথে রয়েছেন, তিনি চিটং থেকে রয়েছেন, তারিন আমাদের ম্যামন সিং থেকে রয়েছেন, এসকে হিমেল আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি, এছাড়াও বোরহান সাভার থেকে, উজ্জ্বল আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি কথা মঙ্গলা থেকে, বাবু আমাদের সাথে রয়েছেন, সুব্রত আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ জয়নাল, এছাড়াও সোহেল লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে রয়েছেন, আওয়াফ উত্তরা থেকে আমাদের সাথে রয়েছেন, এবং ডোনা বরিশাল থেকে আমাদের সাথে রয়েছেন, অনিকেত আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি ইব্রাহিম হুসাইন, হাসান খান আমাদের সাথে রয়েছেন সিলেট থেকে, এছাড়াও সৌদা মাইমন সিং থেকে আমাদের সাথে রয়েছেন, শামীম, এছাড়াও এমডি সামিউল ইসলাম আমাদের সাথে রয়েছেন, আরো অনেকেই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন আমাদেরকে, তাদেরকে অনেক ধন্যবাদ, যারা টেক্সট পাঠিয়ে আমাদের উৎসাহিত করলেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, যারা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে মানে আমাদের ঘটনা শুনে মতামত দিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের মতামত আমরা সবসময় খুব মনোযোগ দিয়ে শুনি এবং সেটা ফলো করার চেষ্টা করি, এবং আপনাদের যারা আমার সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো যারা আগামী সপ্তাহের জন্য এই সপ্তাহে আমাদেরকে ঘটনা পাঠাবেন, এবং তাদের জন্য আমি জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটি, ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে, আমাদের ফেসবুকে দুটো পেজ, www.facebook.com এবং www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.rasel, সারা মাস, সারা সপ্তাহ, সারা বছর আপনাদের জন্য খোলা, যে কোনো সময় কমেন্ট পাঠাতে পারেন এবং যে কোনো মতামত জানিয়ে দিতে পারেন। একটু আগেই শেষ করছি এবং বাকি সময়টা আমরা চেষ্টা, আমরা আশা করব যে আমরা সেই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ এখন বিপদের সম্মুখীন এবং যারা এখনো পর্যন্ত মানে আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন, যারা এখনো জানেন না যে আসলেই এই ঘূর্ণিঝড়, এই ঝড়টি, এই সাইক্লোনটি কিভাবে কতটা শক্তি নিয়ে আঘাত হানবে, যারা এখনো আতঙ্কে এই এত রাত্রেও মানে ছোট্ট শিশুদের মধ্যে যেমন রয়েছেন, বৃদ্ধ রয়েছেন, সব বয়সের মানুষ, তাদের সবার জন্য আমরা আসুন প্রার্থনা করি আমাদের সৃষ্টিকর্তার কাছে, যেন সবাই নিরাপদে থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবসময় ফুর্তিতে থাকেন। কথা হবে আবারও আগামী শুক্রবারে, সেই পর্যন্ত আপনাদের জন্য অনেক 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 শুভকামনা, এবং আপনাদের ইমেইলের অপেক্ষায় রইলাম, আপনাদের লাইক এবং কমেন্টের। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।